This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, অর্থাৎ জীবনের গল্পে। এবং জীবনের গল্পে আজকে কোন বন্ধুটি আমার সঙ্গে উপস্থিত রয়েছেন তা জানার আগে চলুন হ্যালো 8920 নিয়মিত সেগমেন্ট যেটা রয়েছে, হ্যালো 8920 শুনে জীবনে কতটা পজিটিভ পরিবর্তন এসছে আমাদের শ্রোতাদের, সেই সব নিয়ে আমরা ছোট্ট একটি প্যাকেজ আপনাদেরকে শোনাই। প্রথমে আমরা কলটি শুনবো যে বন্ধুটি সপ্তাহে কল করে জানিয়েছেন যে হ্যালো 8920 শুনে তিনি কোন ভালো কাজটি করেছেন তার কথা শুনবো। চলুন শুনি, এবং একই সাথে সেই বন্ধুটির সাথে শাকিল কথা বলেছে সেটিও আমরা শুনবো, তারপর আমরা মূল অনুষ্ঠানে ফিরছি।
রফিকুল
ইসলাম বলছেন?
হ্যাঁ
রফিক, আমি শাকিল বলছিলাম এবিসি রেডিও থেকে, আমাদের হ্যালো 8920 অনুষ্ঠান থেকে। কেমন আছেন আপনি?
হ্যাঁ ভাইয়া, ভালো আছি।
হ্যাঁ রফিক, আমরা আপনার ফোন কল শুনছিলাম, আপনি বলেছেন যে আপনি আমাদের হ্যালো 8920 শুনে আপনার জীবনে কিছুটা সফল হয়েছেন, আপনি আমাদের 107তম পর্বের লাবণ্যর গল্পের কথা উল্লেখ করেছেন। তো আমি একটু জানতে চাই রফিক, আসলে কি সমস্যা ছিল আপনার লাইফে?
আসলে ভাইয়া, আমার সমস্যা ছিল আমি একটি মেয়েকে পছন্দ করতাম, তো ভাইয়া মেয়েটি আমাকে পছন্দ করেনি, তার কারণে আমি রাস্তায় ওখানে সেখানে তাদের সাথে ইফতিজিং করতাম আর কি, যেটা বলে। তো ভাইয়া এক পর্যায়ে লাবণ্যপুর অনেক কষ্ট করে মানুষ হয়েছে, শেষ পর্যন্ত তার সতীত্ব বিক্রি করে হলেও তিনি পরিবারকে অন্য জুগিয়েছে। তখন আমি চিন্তা করলাম লাবণ্যপুর যদি মেয়ে মানুষ হয়ে সতীত্ব বিক্রি করে হলো পরিবারের জন্য অন্য জুগিয়েছে, পরিবারকে ফেরে যায়নি, তাহলে আমি কেন আমার বাবা মার সন্তান হয়ে তাদের অন্যকে তাদের সাথে ভালো ব্যবহার করতে পারবো না।
এক্স্যাক্টলি, তার মানে আপনি এখন আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করছেন আমাদের লাবণ্যর গল্প শুনবার পরে, আপনি কি আর ওই মেয়েটাকে এখন আর ডিস্টার্ব করেন? আপনি ডিস্টার্ব করেন না, এবং আপনার বাবা মার সাথে তো আপনি এখন আর নির্যাতন অত্যাচার এগুলো আপনি করেন না তাদের উপরে?
আমি এখন বাবা মার কথা শুনি।
আচ্ছা, আমরা অনেক খুশি হলাম রফিকুল যে আপনি আসলে আমাদের এই হ্যালো 8920-তে লাবণ্যর গল্প শুনবার পরে আপনি আপনার জীবনে পরিবর্তন এনেছেন, এবং আপনি যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করতেন এখন তাদের সাথে ভালো আচরণ করছেন এবং সেই মেয়েটাকে ইফতিজও করছেন না। তো আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
আচ্ছা ভাই, আপনি ধন্যবাদ, থ্যাংক ইউ এবিসি রেডিও।
অনেক অনেক ধন্যবাদ শাকিল, এবং একই সাথে ওই বন্ধুটিকে যার কথা শুনে আমাদের অনেক বেশি ভালো লাগলো যে আমাদের অনুষ্ঠানটি করা সত্যিকার অর্থেই মাঝে মাঝে মনে হয় অনেক বেশি সার্থক এইসব বন্ধুদের ফোন কল পেলে। প্রিয় শ্রোতা, আপনাকেও বলছি আপনি জানাতে পারেন যে হ্যালো 8920 শুনে আপনার জীবনে কি পরিবর্তন এসছে, কিংবা আপনার কোনো বন্ধুকে আপনি কোনো ভালো কাজে উৎসাহিত করেছেন কিনা, কোন গল্পটি শোনার পরে আপনার জীবনের মোটিভ আপনি চেঞ্জ করেছেন পজিটিভ সেন্সে, আপনি আমাদেরকে ফোন করে জানাতে পারেন। নিঃসন্দেহে সামনের সপ্তাহে আপনার কথাগুলো আমরা প্রচার করার চেষ্টা করব। আর একই সাথে বলতে চাই আমাদের একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে ডর, প্রতি বৃহস্পতিবার রাত 11:20 এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। ডর হচ্ছে একটি ভৌতিক অনুষ্ঠান, বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমরা অনুষ্ঠানটি করছি এবং প্রচার করা হয় রাত 11:20, এবং আশা করছি এই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত শুনছেন এবং আপনারা আপনাদের ফিডব্যাকগুলো আমাদেরকে জানাচ্ছেন। প্রিয় শ্রোতা, হ্যালো 8920-তে আপনি আপনার জীবনের গল্প বলার জন্য আসতে পারেন, একই সাথে অন্যান্য অনুষ্ঠানগুলোতেও আমাদের যাহা বলিব সত্য বলিব কিংবা দরে, সেজন্য আপনাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282, আমি আরো একবার বলছি 0961389282। এখানে ফোন করার পরে আপনাকে যে নির্দেশনা দেয়া আছে সেই নির্দেশনা অনুসারে আপনি আপনার অনুষ্ঠান বেছে নেবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফাইন, আমরা শুরু করতে চাই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আজকের অনুষ্ঠান নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুক ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ এবং মানসিকভাবে প্রাপ্তবয়স্কদের জন্য আমি প্রথমেই বলে নিচ্ছি, এই অনুষ্ঠানটি যারা শুনবেন তারা এই অনুষ্ঠানের মেসেজটি নেবার চেষ্টা করবেন, যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা থেকে বিনোদন নেবার চেষ্টা করবেন না প্লিজ। আমরা শুরু করতে চাই হ্যালো 8920, এবং হ্যালো 8920-তে যে বন্ধুটি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তাকে দেখতে চাইলে বা কোনো কথা বলতে চাইলে আমাদের এখানে চলে আসতে পারেন ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, আপনার নামটা একটু বলেন প্রথমে।
সানিয়া।
সানিয়া কোথা থেকে এসেছেন? বয়সটা কত এখন আনুমানিক?
19
বছরের সানিয়া আমাদের সঙ্গে আজকে রয়েছে। সানিয়ার গল্প জানিয়া আমরা কতটুকু লাভবান হই সেটা আমরা ধীরে ধীরে জানবো। এবং সানিয়া, আমরা শুরু করি। হ্যাঁ, আপনি যেখান থেকে শুরু করতে চান আপনার জীবনের গল্প? আমার তো মনে হয় সবাই শৈশব থেকে শুরু করে, তো আপনি ছোটবেলা থেকেই শুরু করুন।
হ্যাঁ, যখন আমি অনেক ছোট ছিলাম, 8 বছর থাকতে, তখন আমার বাবা মা আলাদা হয়ে যায়। মানে দুষ্টা হবে সময় মার, তখন আমার বাবা হাঁপানি রোগ ছিল, তাই আলাদা হয়ে যায়।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
আমার দাদা যে চেয়ারম্যান দেশে, যে সে দাদা আবার কি করলো, মানে আমার আপন দাদা না, আমার আপন দাদা, আমার বাবা যখন ছোট ছিল তখন মারা গেছে, আমার বাবা তাকে বাবা বলছে, তাই আমার দাদা।
আচ্ছা আচ্ছা।
ও পারলে অনেক বড় করছে আমার বাবাকে, আমার বাবারা দুই ভাই। বড় করার পরে আমার মার সাথে বিয়ে দিলো, তারপর থেকে ছেড়াছেড়ি হলো, আমরা এক ভাই এক বোন। তখন আমার বাড়িটা হয়েছে, আমরা এক বছরের বড় ছিল দুই ভাই বোনই। তখন বাবাকে আবার যখন বিয়ে দিল আমার সৎ মার কাছে, তখন আমার বাবা মা নানা বাড়ি থেকে আমাকে নিয়ে আসলো, যে দিতে চায় না, তারপর নিয়ে আসলো যে আমার মেয়ে আমার কাছে থাকতো।
আচ্ছা আচ্ছা।
তখন আমার বাবার কাছে আমি চলে আসার বললাম, বাবা আমাকে বললো যে এটা তোমার মা।
আচ্ছা আচ্ছা।
অনেকে বলছে যে ঠিক আছে, তোমার বাবা যেহেতু বিয়ে করছে, তুমি কি মা বলবা না আন্টি বলবা না আম্মা বলবা, কি বলবো, তোমার ইচ্ছা, তুমি যেটা বলো।
নাকি নাম ধরে ডাকবা?
হ্যাঁ, নাম ধরে ডাকবা। তারপরে আমি ওকে আমি আম্মা দেখলাম, এরকম যেতেছে দিন, মা অনেক কষ্ট করতেছে আমার বাবার ঘরে, বাট আমার আপন মা কিন্তু এই কষ্টটা করেনি, আমার সৎমানে কি কষ্টটা করতেছে।
ওকে, ভেরি অনেস্ট ওপিনিয়ন।
আমি কিন্তু পড়াশোনা বেশি এটা জানি না, বাবা মা আমাকে চেষ্টা করছে স্কুলে দেওয়ার জন্য, কিন্তু আমি করিনি। তখন ওই 8 বছরের ভিতরে আমাকে মানুষের বাড়িতে খাঁচি দিয়ে দিচ্ছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তিনতলা থেকে একতলা পর্যন্ত পুরো ঝাড়ু দিয়ে মুছতে হইতো, আমি পারতাম না, আমার খুব কষ্ট লাগতো, আমি খালি কান্না করতাম।
আপনার বাবা যেন কি করতেন?
দেশে কৃষিকাজ কর্ম করতো।
কৃষিকাজ করতো, ওকে।
বাবা আমাকে একদিন দেখতে গেছে, তখন আমার বাবার সাথে আমি কান্না করে বললাম, বাবা আমি তো এখানে কাজ করতে পারতেছি না। পরে বললো কেন, আমি আমাকে খুব কষ্ট হয়, আমি করতে পারি না। তখন আমার বাবা আমাকে নিয়ে আসলো ওখান থেকে বাসায়। তখন হঠাৎ আমার মার একটা মেয়ে হলো, মেয়েটা হওয়ার পর থেকে না আমার সচমান আমাকে আর আদর করে না, দেখতে পারে না, কিছু করতে পারে না, কোনো কিছু খাইতে গেলে। তারপর বাবা অনেক কান্নাকাটি করতো, বাবা বলতো যে তুই আসছিস এখানে, তোর মা তো কি করবি, মিলে দিলে থাক। আগে তো আমি যখন আমার 8 বছর ছিল 9 বছর ছিল, তখন আমি 2 টাকা 1 টাকা চিনতাম না, তখন লাল পয়সা গুলো ছিল যে আমি স্বর্ণ মনে করতাম, লাল পয়সা গুলো এগুলো আমি দোকানে নিয়ে যেতে বলতাম কি আমাকে স্বর্ণ গুলো ভাঙে টাকা দিবেন, পরে আমাকে 1 টাকা পয়সা চকলেট মাকড় দিত। তারপরে আমি বললাম, বাবা আমার তুমি একটা টাকাও দেয় না, আমি তো কখনো লেখাপড়াও শিখলাম না, মানুষ এত সুন্দর সুন্দর করে লেখাপড়া করে, আমি তো লিখতে পারি না। তখন বাবা আমাকে মাটির ভিতরে একে একে বলছে কি এইটাই লেখাপড়া। তখন বাবা আমাকে মাটিতে আঘাত বলতো কি এভাবে ঘুরালে ঘুরালে লেখাপড়াও হয়ে যায়। তখন আমার বাবা খুব কষ্ট ছিল, আমার বাবা মানে এই সৎমার চাপে বসেছিল, আর আমাকে আমার বাবা খুব ভালোবাসে। পরে তো আমার সৎমার কাজকর্ম করতো, এটা এটা করতো, আমার আর স্কুলে দিত না, পরে আমি খুব মানুষের বাসে আবার কাজে দিয়া দিল। তারপরে না ওখানে খুব কষ্ট হইতো, আর হাঁড়ি পাতিল ধোয়াও, ভোর 4টা বাজে উঠে তো কাজকর্ম করাইতো, নাস্তা দিত বেলা 2টা বাজে দিত, 1টা বাজে দিত, বা সকালে নাস্তা খাইতে দিত, খিদা আমি কাঁদতাম, আর একটা রুটি দিত, আর এক কাপ চা দিত। মানে চা কি, ওরা যে চা বানাবে যে পাত্রীরা থাকতো না, ওই পাত্রীরা আমি দুটো পানি দিয়ে গরম করে আসে, মানে একটুখানি কোনো ইয়ে করে ওরা চা বানা দিত, দিয়ে সারাদিন পার হয়ে দিত, বিকেল আবার 5টা বাজে খাওয়ান দিত। তখন আমি খুব কাঁদতাম, অনেক জিত উঠে যেত, তখন ছিঁড়াই কেউ না পারে, নিজে ছুঁড়ে নিজে ভাঙে হাতের মেঝে কাটতাম,
ক্ষুধার জন্য,
ক্ষুধার জন্য বা কষ্টের জন্য। আমি খালি মানে কষ্টটা কি আমি বুঝি না তখন, কিন্তু জানি যে আমার খিদা লাগছে।
এখানে আমি আমার যারা শ্রোতা রয়েছেন এই মুহূর্তে হেলে 8920, তাদের সবার কাছে একটা বিশেষ অনুরোধ করতে চাই। আমরা প্রতিদিনের জীবনে যে পরিমাণ খাবার নষ্ট করি, এই খাবারগুলো যদি আমরা ক্রমান্বয়ে নষ্ট না করে সঞ্চয় করে যদি একটা মানুষকে দিয়ে দেই, তাহলে সে আপনার উচ্ছিষ্ট খাবার থেকে ইজিলি বেঁচে থাকতে পারে, কি পরিমাণ খাবার নষ্ট হয় আপনি চিন্তাও করতে পারবেন না, হোটেল থেকে শুরু করে ঘরের থেকে শুরু করে সব জায়গাতে। সেদিন আমি, আমার মনে আছে, আমার অফিসটা কারণ বাজারে, এখান থেকেই লাইভ হয়, আপনারা হয়তো শুনছেন এখন, আমি ফুটপাতে একজনকে দেখলাম একটা পচা পেঁপে ফলের দোকান থেকে ফেলে দেওয়া হয়েছে, এবং পচা পেঁপেটা যখন পুরো রাস্তার উপরে ছড়িয়ে গেছে তখন ওটা পুরো হলুদ, কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে। যে ভদ্রলোকটা ওই পচা পেঁপেটা খাচ্ছে তার পাশ দিয়ে অসংখ্য মানুষ যাওয়া আসা করছে, সবাই রিক্সায় চড়ে আছে, আমি নিজেও তাদের মধ্যে একজন, আমার হয়তো একটা বলার জায়গা আছে বলে আমি আপনাদের কাছে বলছি, আমার মতো এখানে অনেকেই দেখেছেন, দেখে ভুলে গিয়েছেন। ওই মানুষটাকে ধরে নিয়ে গিয়ে এক বেলা খাবার দেবার সামর্থ্য ওখানে সবার ছিল, সবার ছিল, ইভেন আমারও ছিল, কিন্তু আমিও করিনি, কেউই করেনি। আমি এই জায়গাটা থেকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, খুবই সহজ একটা কাজ, এই মানুষটাকে ধরে নিয়ে গিয়ে একবেলা খাওয়ালেই এই মানুষটা যে পরের দিন এসে পচা খাবারটা খাবে না, কারণ তার তো সারা জীবনের নিশ্চয়তা একবেলা খাবার দিতে পারে না, সেটা আমি বলছি না, কিন্তু সারা জীবনে একটা মানুষকে ভালো করে চলার জন্য কিছু না, আপনার খাবারটাই আপনি খান, কিন্তু আপনি সেটা নষ্ট করবেন না। নষ্ট এই অর্থে করবেন না যে আপনি যদি নষ্ট না করেন তাহলে ওই খাবারটাই আপনি দ্বিতীয়বার খাবেন, তাহলে আপনার দ্বিতীয় বেলায় আপনি যে খাবারটা খেতেন সেই খাবারের পরিমাণটা বেঁচে গেল, এটা বেঁচে গেল মানে আপনার দৈনন্দিন খাবারে আপনি কম খাবেন, এবং এই কম খাওয়াটা যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে কোনো না কোনোভাবে হেল্প করবে। আর আপনার যদি খাবার বেশি হয়ে থাকে না ফেলে দিয়ে এরকম দরিদ্র মানুষদেরকে দিয়ে দিন, খুবই কষ্টকর, খুবই কষ্টকর, এগুলো আমাদেরকে প্রতিনিয়ত কাঁদায়, কিন্তু আমরা এর জন্য আসলে কোনো ভূমিকাই নিই না। হ্যালো ইট নাইন টু জিরোতে যারা জীবনের গল্প বলতে আসেন এখানে, প্রত্যেকটা মানুষের শৈশব কোনো না কোনোভাবে আমাদেরকে অনেক বেশি টাচ করে, কিন্তু শুনেই সেটা আমরা ভুলে যাই, এবং এই কারণে আমরা খুব মানে প্রাউডফুলি বলার চেষ্টা করি দিস ইজ নট অ্যান এন্টারটেইনিং শো, আমরা আপনাদেরকে এন্টারটেইন করি না, এখানে খুব হার্ড রিয়েলিটি বলা হয়, যার জীবনের গল্প যেরকম সেরকমই, একজন মানুষও যদি সচেতন হন তাহলে আমার এই কথাগুলো বলা সার্থক। সানি আমরা যে জায়গাটায় ছিলাম তারপর,
হ্যাঁ তারপর ওরা আমাকে এরকম বাধ্যতামূলক, আমি একদিন সকালবেলা পড়ে চলে আসি, অনেক আগে ছিল ছোটবেলা, কোথায় কোথায় দিয়েছে যেমন জায়গার নাম আমার মনে নেই, কিন্তু চলে আসি আমি সদরঘাট, জিজ্ঞেস করতে 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 মানুষের কাছে, মানে আমার কাছে কিছুক্ষণ আগে এরকম ঈদ হয়ে গেছে, অনেকে আমার দু এক টাকা পাঁচ টাকা দশ টাকা বকশি দিছে, ওই বকশি আমার কাছে ছিল, সদরঘাট চলে আসার পর এখন আমি কি করবো, মানে যে আমি লঞ্চে যাব তো আমি ঠিকানা তো জানি না, হঠাৎ একজনে বলতেছে যে এটা গোয়াল্লা রাঙ্গাবলী থানা, যে গলাশিকা থানা, পরে আমি বললাম কি গলাশিকা থানা একটু দাম বললেন, তখন ওইটাই বসছি, পরের দিন আমাদের বাসে দুদিন লাগে, একটা দুই দিন লাগে যাইতে, আর পরের দিন দেখি যে হ্যাঁ আমাদের লাইনে ঘাটতিছে, পরে কি খিদা লাগছে এখন আমি কি করব, হাঁটতে পারতেছি না, আমাদের বাসায় লঞ্চ থেকে নামাও যাইতে অনেকক্ষণ সময় লাগে, তখন আমি বাচ্চা ছিলাম অবশ্য, হ্যাঁ খালি গেছিলাম তো একটা গেঞ্জি গাইছিল, আমি তখন দৌড়তে 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 আমি বাসে গেছি, বাসে গেছি পর আমার আব্বা দেখে আমার কান্দা দিচ্ছে, তুই এখন করতে গেছিস, আমি কিন্তু দেখাতে গেছি কেমন আইসস, আমি এই যে এমনি 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 নাইসি, মানে যেমন এমন নাইসি এটা বলছি, পরে আমার বাবা বকাবকি করছে কতক্ষণ, ডাক্তার দিয়েছে খাওয়ার পর ওই দিন গেল ওরকম ভালোই, পরে আবার দেশে মানে এমনি ধান টোকায়, ধানের দিন ধান টোকাইতে গেছি, যদি বেশি ধান না টোকাই নিতে পারতাম তাহলে মার দিত, একদিন আমার একটা কাহিনী মনে আছে, বিশ টাকার জন্য আমি অনেক মাইক খেয়েছি, আমার সৎ মার গেছে, আমিও ধান টুকে আমার মাও ধান টোকায় ডালে দিন ডাল টোকা মরিচ টোকা টোকায় দেখুন দিনকাল খুব ভালো যেতেছে, যার ভিতরে হঠাৎ আবার আমার ছোট ভাই বোন বড় হয়ে যেতেছে, আবার আমার বাবা আর এক পাশে কাছে দিয়ে দিল, মানে যে যার মাধ্যমে যাই ও বললো কি যে ওই বাসাটা যত ভালো না তাহলে অন্য এক বাসায় তোরে নিয়ে দিই, মানে বাবা বলে আচ্ছা নাও, তারপরে আমাকে ওই বাসা যায় স্বামী স্ত্রী দুজন ছিল, একটা ছিল বাচ্চা ছিল,
আপনার বয়সই ছিল
না, বাচ্চারা চার পাঁচ বছর ছিল, আর আমি তো তখন নয়, মানে
স্বামী স্ত্রী আর হচ্ছে ওদের একটা বাচ্চা ছিল, হ্যাঁ ছেলে না মেয়ে,
ছেলে,
ছেলে বাচ্চা ছিল, আর আপনার বয়স হচ্ছে নয় দশ বছর,
নয় দশ বছর এরকম, তখন ওর স্বামী স্ত্রী সারাক্ষণ ঝগড়া লেগে থাকে,
জি
কি কারণে লাগে আমি সেটা জানি না, কিন্তু শাশুড়িও ছিল,
আচ্ছা,
আর সারাক্ষণ না ওদের একটু আটটু নিয়ে ঝগড়া মারামারি কাটাকাটি লাগিয়ে থাকতো, এই কদিন পর না বাপের বাড়ি চলে যেত, ছেলে চলে যেত এর বাসায়, শাশুড়ি চলে যেত এর বাসায়, বাসা অলটাইম খালি থাকতো, তখন ও বাসায় আসন ছিল কিছুটা কাজ, মানে অতটা কষ্ট ছিল না, না থাকার মাধ্যমে যখন মানে মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে গেছে নিজের বাড়িতে বাপের বাড়ি, তখন ঘর খালি ছিল, তখন বাড়িওয়ালায় আমার সাথে খারাপ বিহেভিয়ার কত নিয়েছিল, যেটা নিয়েছিল মানে আমি শুয়ে রয়েছি হঠাৎ দেখি আমার শরীরে হাত পা বেঁধে হাত পা ভয় পেয়ে গেছি, ছোট ছিলাম তো, যখন আমি বলি কি হাত পা কেন আমার শুলের পা, আমি তো একা শুয়েছি, আমার সাথে কে আসলো? ফাল মারি উঠে থেকে কি ঘরের মালিক। তখন আমি বললাম কি আপনি এখানে কি করেন? আমার ওই রুমে ভয় লাগে তো, এখন তোমার সাথে শুতে আসছি আমি, কি আপনি যান গা আপনার রুমে, আমার আপনার ভয় লাগে, আপনি মালিক বাড়িওয়ালা চলে আসছে। তখন দ্বিতীয় দিন আসছে, তখন আমি এরকম নিয়ে করছি চলে আসছে, তৃতীয় দিন আবার আসছে, তখন আমি চিল্লাচিল্লি করছি, মানে চুল যাওয়া করতেছে, এরকম অবস্থা খুবই খারাপ আমার, অনেক চিল্লাচিল্লি করতেছি বাসায়, বাট আমরা তো পাঁচতলায়, তখন কেউ শুনতেছে না, চিল্লাচিল্লি এত রাত, ঢাই গ্লাস সময় লাগানো, বলছে কি তুমি এত জোরে জোরে যে চিল্লাও কেউ শুনবো না, তোমার যদি এখন আমি মাইরা ফালাই দাও কেউ দেখতো না।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই জায়গাটিতে, মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি, আমরা একটু পরে ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। আজকের যে জীবনের গল্প এখানে উপস্থাপিত হচ্ছে সেটা অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত মর্মস্পর্শী। আমরা বারবারই আপনাদেরকে যে কথাটা বলে থাকি, যা হচ্ছে যা বলা হচ্ছে সেটা কোনো এন্টারটেইনমেন্ট নয়, সেটা রূঢ় জীবনের গল্প, এবং এখানে আপনি কিছু পেলেন নাকি পেলেন না, আপনার গল্পটি ভালো লেগেছে নাকি লাগেনি, সে বিষয়টি আমাদের একেবারেই চিন্তায় থাকে না। আমাদের চিন্তায় থাকে এই জীবনের গল্পে এমন কোনো মেসেজ আছে কিনা যেটা আপনাকে আপনার জীবন চলার পথে কোনো না কোনোভাবে শিক্ষণীয় হতে পারে। এছাড়া আপনি পুরো গল্প শুনে যদি আমাদেরকে বলেন যে এখন গল্পটা ভালো লাগছে না, উই আর ভেরি ভেরি সরি যে আপনার ভালো লাগার জন্য আমরা আমাদের জীবনের গল্প করি না। আমরা শুধুমাত্র এই কারণে জীবনের গল্পগুলো করছি যে এই জীবনের গল্পগুলো আপনার কাছে শিক্ষণীয় হোক, এবং একই সাথে এখানে যারা বলতে আসেন এই সব মানুষগুলো জীবনে হয়তো জীবনে কোনো ধরনের কোনো এইরকম ব্রড মিডিয়াতে কোনোদিন সুযোগ পাননি নিজের ভয়েসটা রেজ করবার জন্য, তারা এখানে এসে দুই আড়াই ঘন্টা আপনাদের কাছে নিজের জীবনের সবচেয়ে আপন মানুষ ভেবে একেবারে মন খুলে মনের কথাগুলো বলে হালকা হয়ে যান, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা তিন মিনিট পরে আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনি যদি আজকের অতিথিকে দেখতে চান, তাকে নিয়ে কোনো প্রশ্ন করতে চান, কমেন্টস করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে অবশ্যই আপনি পেজটিতে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং চাইলে আপনি আপনার জীবনের গল্প বলার জন্য আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি 0961389282। এখানে ফোন করার পরে আপনি এক চাপবেন, তারপরে ফোনের নির্দেশনা অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন, আর আপনার কথাগুলো যদি এখানে প্রচারযোগ্য হয় তাহলে অবশ্যই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। ফিরছি ঠিক তিন মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
FM 89.2
Close Up presents Hello 8920 Close Up, the closer the better।
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান, এবং আমার সঙ্গে রয়েছে আজকে সানিয়া, তার জীবনের গল্প নিয়ে এবং শেষ পর্যন্ত জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা সবসময় একটা কথা বলি, ইভেন্ট ইউ কান্ট ইমাজিন, আপনি কল্পনাও করতে পারবেন না, এবং সেখানে মনে রাখতে হবে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। হ্যাঁ, আমরা যে জায়গাটাতে ছিলাম সেখান থেকে ফিরি, তার আগে আর একবার মনে করে দিচ্ছি আমাদের ফেসবুকের ঠিকানা, নিশ্চয়ই মনে আছে facebook.com/hello8920 facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সানিয়া, তিন দিনের দিন আপনার যিনি গৃহকর্তা ছিলেন উনি এসে বললেন যে এখানে যদি কেউ আপনাকে মেরেও ফেলে তাহলেও বাইরের লোকজন টের পাবে না, এরকম একটা হুমকি দিচ্ছিল, এবং আমরা খুব ভালো করে বুঝতে পারছি উনি আপনার সাথে যে আচরণ করতে যাচ্ছেন তা প্রচন্ড অনৈতিক আচরণ। হ্যাঁ, তারপর কি হলো?
আমি উনি অনেক চিল্লাচিল্লি করছি, বরাবর আমাকে সিনে থাপ্পড় মারছে, মারেন কেন? পরে বললো যে তোমাকে মারবো না, কি করবো, তুমি আমার কথা শোনো না, তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার শয়তান বাড়াই দিব, তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো, কখনো তোমার কষ্ট হইব না। আমি বলছি আপনার কথা আমি শুনতে রাজি না, আমি জামগা তোমার যাইতে দিব না, আমি আমি জামগা। পরে থেকে আমি আর কাজকর্ম করি না, আমি বাংলাদেশে বেশ জামগা। পরে ও আমি যার মাধ্যমে গেছি ওকে ফোন দিছে, ওর মার সাথে পরিচয় তো, তোমার মায়ের ফোন দিছে। পরে বলে যে কেন তুমি চলে যাবে, আমি বলছি আমি থাকবো না, আমার ভাল লাগে না, আমার বাড়ির কথা মনে পড়তেছে, আমি জামগা। তবে যে পাশে দিয়ে পাশে তোর সমস্যা, তোর সমস্যাটা কি আমার কবি না, তার নাম করছি না, আমার ভাল লাগে না, আমি জামগা। পরে বলছি যে তুমি যখন গেলে তোমার বেতন দিব না, তোমার বেতন লাগবো না। পরে আমি যে তিন দিনের দিন আমি চিন্তা করলাম যদি চার দিনের দিন যদি আমার মায়েরা ফলাই, মানে যদি রাস্তাঘাটে আমার ফলাই দেয়, তখন আমার করতে হইলে এটা দিনে খারাপ হলে বোন, আমি সবসময় এটাই ভাবতাম। পরে চলে আসছে যখন, তখন আমাকে কত টাকা দিছে সরি আমি জানি না, আমার হাতে কখনো পাশে কাজ করেছি কিন্তু আমার হাতে কখনো কেউ টাকা দেয়নি।
আপনাকে কেউ কখনো টাকা দেয়নি? আপনি তো চলে আসলেন, কোথায় আসলেন? বাড়িতে?
না, আমি বাড়িতে চলে আসিনি।
কোথায় এসছেন?
ওখান থেকে আমাকে আবার চেয়ারম্যানের বাসায় খাইয়ে দিচ্ছে।
মানে ওখান থেকে ডিরেক্ট আপনাকে চেয়ারম্যানের বাসায় দিয়ে দিয়েছে?
হ্যাঁ, ওখান থেকে আবার দেশে নিলে আবার আওয়া যাওয়া, আবার খরচ, আবার আসতে হবে, তখন আমাকে চেয়ারম্যানের বাসায় খাইয়ে দিচ্ছে।
আচ্ছা, আপনার সাথে যা আচরণটা করলো আপনি তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন সেই সময় যে আপনার সঙ্গে যে আচরণটা করছে এটা ঠিক আচরণ না।
না, আমি ভাবছিলাম যে হ্যাঁ বোরের মারে ধরে আমারও ভাবো,
আপনার নিশ্চয়ই মনে আছে। এটা হচ্ছে আপনার 6 সেপ্টেম্বরের প্রথম আলোর একটি রিপোর্ট এবং এটা প্রায় একেবারে প্রথম দিকে লিড একটা নিউজ হয়েছে। শিরোনামটা হচ্ছে এরকম, দক্ষিণ এশিয়ায় কিশোরী নির্যাতনের শীর্ষে হচ্ছে বাংলাদেশ, এবং এটা ইউনিসেফের একটা প্রতিবেদন। আপনারা যদি পারেন এটা আপনারা একটু পড়ে দেখবেন, আমি পুরো বিষয়টা আপনাদেরকে পড়াচ্ছি না, শুধু একটা বিষয় এখানে নোট করার মতো। এখানে তারা যে রিপোর্টটা প্রকাশ করেছে সেখানে একটা বিষয় খুবই খুবই চোখে লেগেছে আমাদের এখানে, সেটা হচ্ছে এটা বাংলাদেশের শীর্ষে, এবং এখানে রেশিওটা বলা হয়েছে যে বিশ্বে প্রতি 10 জনে একজন মেয়ে 19 বছর বয়স পেরোনোর আগেই ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হয়। আর দক্ষিণ এশিয়ায় কিশোরী নির্যাতনের হার সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে, এখানে প্রায় প্রতি 2 জনের 1 জন অর্থাৎ 47% বিবাহিত কিশোরী 15 থেকে 19 বছর স্বামী বা সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়। অর্থাৎ আমরা যেটাকে বলি যে একেবারে শিশু থেকে শুরু করে এবং বিবাহিত, এই যে 19 বছরের যে বার্তা রয়েছে, একেবারে ঘরের মানুষ থেকে শুরু করে, গৃহকর্তা থেকে শুরু করে, গৃহকর্তী থেকে শুরু করে, কি পরিমাণ সেক্সুয়াল ভায়োলেন্স হয়, এবং এগুলো নিয়ে অনেকেই মুখ খোলেন না, ফ্রন্ট লাইনে এসে কখনো কেউ বলেন না। আমরা হর হামেশা দুই একটা জানতে পারি, কিন্তু ইউনিসেফের মতো প্রতিষ্ঠান যখন এটা নিয়ে রিপোর্ট করে এবং এটা অনেক গবেষণার পরে বের করে, সেটা সত্যি সত্যি আমাদেরকে অনেক বেশি নাড়া দেয়। বিশেষ করে হ্যালোইন 920-তে বন্ধুরা এসে যেভাবে তাদের জীবনের গল্পের বিষয়গুলোকে তুলে ধরেন তা অত্যন্ত মর্মপীড়াদায়ক। আমরা শুধু কথাটা এই জন্যই বলছি যে আপনাদের বিশ্বাসযোগ্যতার জায়গায় কিছুটা হলেও এই রিসার্চ আমার মনে হয় ভূমিকা রাখবে। আপনারা চাইলে পুরো রিপোর্টটা পড়ে দেখতে পারেন। হ্যাঁ বলুন, তারপর?
তারপর আমার গ্রুপ বাসা থেকে কি করলো, চেয়ারম্যানের বাসায় কাজে দিল, যে এটা অনেক বড় লোক বাসা, এখানে থাকবি, এখানে কোনো সমস্যা হইব না। তখন ভালো মন্দ কিছুই বুঝি না, তখন আমাকে যেখানে নিয়ে যায় আমি সেখানে কাজ করি, বাট আমার কোনো আপত্তি নেই। তারপর চেয়ারম্যানের বাসা এরকম পুরা বাড়ি ঝাড়ু দেওয়া, গরম সহ সারাক্ষণ না খেয়ে কাজ করতে হয়। আমার ওখানে খালতো বোন কাজ করতো, মানে আমার ছোট মার বোনের মেয়ে। পরপর আমি বলছি আপু আমার না খিদা লাগছে, কই খিদা লাগলে কি করবি, আপা বা বিয়া হোক বা বিড়াইলে করবি, খিদা লাগছে। তখন কুকুরের জন্য রান্না করছে গরুর মাংস, ওরা অনেক কুকুর পালে,
কুকুরের জন্য গরুর মাংস রান্না করেছে।
হ্যাঁ, আমি এবার খিদা লাগলে কি কান্না কান্নাকাটি করতেছি, কয় কি কি খাবি, ওটাই আমার ভাত দিয়ে ওই তরকারি দিয়ে দিচ্ছে, ওটা আমাকে দিয়েছে পর আমি খুব কান্না করছি, এই কুকুরের খাবারটা খামো না আমি, তো আমার কুকুরের মতো ব্যবহার করা হলো। পরে আমার বোন বললো কি খাওয়াটা খাইতে হইব, পরে আমি বলছি কি তুমি খাও, এটা আমি খাবো না। পরে না খাওয়ার দিতে আমাকে অনেক মার দিছে, অনেক ধরনের কথা করে না বকা দিছে। তখন থেকে না আমার মাথায় একটা চিট জুড়ে গেল, বা আজকে আল্লাহ আমার এতই ফকিন জীবন করালো, ওই কারণে আমি মাসে এত মাইক্রোপিতা খেলাম। তা আমার বাড়িতে তো আরো 2টা ভাই বোন আছে, ওই 2টাতে তোর পশু পেশে খাইতে পারে, তাহলে আমি কেন মাংস খেলে গাছ করে খামো, আমিও যামগা। পরে ওই যে ওখানে তো সামনেই সদরঘাট, পরে যে আমি সাথে 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 নদী ছিল, তো মানে মারার পরে যে নদীতে ঝাঁপ দিছিলাম ভুলে যাব, তখন আমার বোন ধরছে, আরো কিছু কিছু লোক আছে যে ধরছে কি করস, আমার মা লোকেন ভুলে যাব। পরে যেতে শিশু তখন আবার কি করলো আমার, ওরা আবার আসার পরে দেশে আসার পরে সৎ মা অনেক মারলো আমাকে, তুই সেই বাসায় যা, সেই বাসায় সমস্যা, সেই বাসায় যা, ওই বাসায় সমস্যা। কি সমস্যা কি তোর? তুই কি কাম কাজ করে খাবি না কাম হলে বাইরা ঘর থেকে বাইরা? তাহলে আমি জায়গা দেবো না বাইরা। বেশ তো, আমার জায়গা দেবেন না তাহলে আমি আমার পথে যাবো। তখন আমার আব্বা আমাকে হঠাৎ করে একটা কথা বলছে, রাতটা আমি বসে রয়েছি আব্বার লাগে, কেউ ছিল না। মা আমি যদি মরে যাই তুই কারে আব্বা বলবি? তখন খুব কষ্ট লাগছিল। ঠিকই তো, আজকে তো আমার বাপ স্যার আমার কেউ নাই। তখন আমার আপন মায়ের কোনো সম্পর্ক ছিল না, আমার আব্বা নানা নানি অনেকেই ছিল কিন্তু কেউ সাথে আমার সম্পর্ক নাই। তখন একমাত্র আমার সম্পর্ক আমার বাপটাই ছিল রক্তের, আর কেউ ছিল না। তখন ছোট ছিলাম, ছোটর ভিতরে হঠাৎ করে মাথার মধ্যে এই বুদ্ধি আসলো। ঠিকই তো বলল, আমার বাবা যদি মরে যায় আমার কে জিখেবো? আমার তো কেউ নাই আমার বাবা ছাড়া। তখন কি করবো? আমার বাবা যেরকম তখন এটাই হুনতে হইব। এখন করতে করতে ভালোই 11-12 বছর হয়ে গেছে। তখন হঠাৎ করে মানে 12 বছরে আমার মা আসলো, মানে হাওয়ার মতো উড়ে আসলো। এসে বললো আমার মেয়েকে আমি নিয়ে যাবো, দরকার লাগলে আমি কেস করবো, মামলা করবো। তখন আমার মা বললো কি, আমি তোর নিয়ে যাবো, তুই আমাদের থাকবি, পড়াশোনা করবি, আমার মানুষের মতো মানুষ হবি। এই না থাকলে তুই মানুষ হইতে পারবি না, তার বাপে একটা অমানুষ, তুই একটা অমানুষ হবি। আমি বলছি আমার বাপে যদি অমানুষ হইতো তাও তো আমার বাপের কাছে কাছে রাখছে, আর তুমি তো মানুষই হতো তোমার মা, তোমার কাছে আমার খোঁজ খবর নিলা না। পরে মা অনেক ঝড় তুফান পার করে না মানে নিতে পারলো না। পরে হঠাৎ করে একদিন নতুন যখন 20 টাকা নোট বাড়িয়েছে, একটা নতুন 20 টাকা নোট চকচক করতেছে, মানে নতুন নোটটা আমার খুব ভালো লাগছে। আমি বললাম কি এটা কয় টাকা নোট? তখন আমি কিন্তু চিনি না এটা কয় টাকা নোট, কিন্তু আমার 12 বছর। তারপরে না আমি ওইটাকে মানে আমার আম্মার কাছে না বলি না আমি নতুন টাকাটা নিয়ে নিছি। পরে একদিন আম্মা বলে কি যে তুই নতুন 20 টাকা নিয়েছিস? আমি কি নিয়েছি? কয় দে, আমি কি দিব না, ওটি আমি লাগবো। ও ফার্স্ট আমি একদিনই আমার মায়ের অনুমতি ছাড়া 12 বছরে আমি একবারই আমি নতুন 20 টাকা নোট নিই। দেখি না দেখি আমাকে অনেক মানলো, মারতে 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 আমি 20 টাকা নোট দিব না দিব না, মানে আমার 20 টাকা নোট আমার ভালো লাগছে। তারপর আমার বললো কি তুই কামে করে কয় টাকা না দিস? কিন্তু আজ পর্যন্ত আমার এই যে আমি যে এত বড় হয়েছি, আজ পর্যন্ত আমার বাপে আমাকে এটা সুতা কিনা হইন দেয় নাই। এটাই আমার জীবনে বড় সব থেকে বড় কষ্ট। তখন আমার বাবা আমাকে মা বলো কি তোর কামে করে তুই টেয়ার দাস, তুই 20 টাকা নোট নিসস। পরে আমি বলছি কি যে মাসে পাশে কাজ করে কাজ করে যাইছি, আমি কোনোদিন একটা দিকে আমি দেখছি এই আমি কথা বলার মতো এতটুকু কথা বলছি, এটাই ছিল আমার ভুল। তারপর আমার মা আমাকে অনেক মারলো, আমার বাবাকে বিচার দিলো, তোমার মাইয়া উনি এরকম এরকম কথা কয়, আর দুদিন গেছে পইরা এরকম মাসের দিকে কথা বললে। আমি গেছি নদীতে গোসল করতে, গোসল করতে গেছি, পরে এই কথা বলছে আমার বাবাকে। পরে আমার বাবা কি করছে, এই মোটা একটা ভাস নিয়ে গেছে আমার বাইরে। পরে এই নদীর ভিতরে আমি ডুবে গেছি, বাবা কি নদীর ভিতরে নাই না আমার দৌড়াইতে 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 সারা বাড়ি করে আমার ইচ্ছা মতো বাইরে এলো। এই কথাটা খুব শিখেন, অনেক মারলো, মারার পর আমার মনে অনেক কষ্ট লাগছে যে আজকে যে বাবার জন্য আমি এনে পড়ে রয়েছি, আমার বাপও আমার মারলো। আর এর দুদিন পরে আমার নানা গেছে, আমার আপন নানা আমার আনতে গেছে, কয় এতদিন যে তুই এনে বেড়াইছস আর এবার আমার হয়তো দুদিন যে বেড়াইস। পরে তো আমার মনে কষ্ট আসলেই, মানে তখন থেকে না কিরকম কিরকম অস্ত একটা জিদ মাথার ভিতরে, কেউ তো কিছু কইতে পারি না কিন্তু জিদ আমার মাথায় উঠে। তারপরে তো বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর যাই দিন মা আসে, সবাই টবাই আসছে, বালাই দুদিন খাইলাম টেলাম। একদিন ভোর রাইতে আমার এই মায়ের মায় আমার আপন মা খুব মারলো, তুই আর ওদের যেতে পারবি না, তোমার ডাক্তার নিয়ে যাম। পরে আমি খুশি যাবো না, আমি বাপের কাছে যাবো, যাবো না খুশি বলে। পরে সারাটা রাত আমাকে মারতে 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 খুব মারলো, আমার শরীরে যত স্কুল আছে সব মায়ের ফাটে ফাটে হারাইছে। দুদিন তিন দিন যাবৎ খাই না খেতে, মাঝে তো জোর করে নিয়ে আসছে তা নিয়ে আসছে। তখন আবার আমার মা যদি আমাকে একটা কথা বলতো আমি জীবন রিপিট করে কথাটা মাকে বলতাম না, কখনো কাউকে আমি একটা কথা বলতাম না, শুধু ওই আমার সৎমাকে একটা কথা বলছো ওই। তখন অনেক মারছে, মারার পর আমাকে ঢাকা নিয়ে আসছে, নেওয়ার পর আমার টাইফিন জ্বর জন্ডিস অনেক কিছু হয়েছে একলাগারে মার খেতে খেতে। আর এতদিনে যাব তো আমি কখনো একটা টাকার আমার ওষুধও কেউ খাওয়াই নাই, যত যুগানো যত অসুখ সব একবারে দেখা দিছে। পরে মা আমার কি করলো, ডাক্তার মশাই দেখা যাচ্ছে জন্ডিস মন্ডিস করে, যেখানে পুরনো কাপড় চোপড় বিক্রি করে ওখান থেকে মা কত পুরনো কাপড় চোপড় নিয়ে আসছে, আমার আপন মা। আজকে এতদিন পর আমার মার সাথে দেখা হয়েছে, যেখানে বুকে টাইমে নিব, একটু ভালো মন্দ খাওয়াবো, সেখানে আমার মা পুরনো কাপড় চোপড় কিনে আমাকে ছিনায়। তারপর পুরনো কাপড় চোপড় কিনা ফিনাই লবুজি নেই তত রাত, তখন আমার 13-14 বছর হইব, 2005-এর কত হইতে পারে, 5-6 বছরের। স্মরণ আমি তো তখন বুঝি না, লেখাপড়া তো করি নাই, বুঝি না 2005 না, কিন্তু আমি 2007 থেকে যত কাহিনী গোছে সবই আমি জানি। তখন 2007ই হবে, তখন আমার জীবনে একটু একটু স্মরণ হয়েছে যে ঢাকা শহরে চলতে গেলে কিছু কিছু লেখাপড়া সব লাগে। তখন আমাকে এমনি প্রথম অতিবস থেকে গার্মেন্টসে ভর্তি করেছে, কিন্তু কেউ আমাকে গার্মেন্টসে নিবে না ছোট। তারপর আমার সার্টিফিকেটকে আমি 95টা আমি 90 করছি, প্রত্যেক দিন ভোরে 5-4 বাজে উঠাল আর কি চুলায় আমার কিরকম মা, সে সারা রাত ঘুমায় থাকতো, আমার 5-টা বাজে লাইট দিতে উঠাইতো, তারপর দিত এটা করতো এটা করতো, না উঠলে খুব মারতো। তখন 4-টা বাজে উঠে আমি লার্কি চুলে ঘুরতে ঘুরতে রান্না করতাম, রান্না করে গোসে গোসে করে আবার গার্মেন্টস যেতাম, গার্মেন্টস থেকে আইসা আবার লাঞ্চে বেলা আইসা, তখন মা মানুষ সবার ভাত বেড়ে দিত, আমিও খাইতাম, খাই আবার যেতাম, যে আবার রাত্রে আইসা আবার রান্নাবাড়ি করে এরকম ভাবে চলতেছে দিনটা ভালোই। হঠাৎ মানে এরকম একটা দিন হলো, এখানে আমাকে অনেক মারধর অনেক কিছুই করে, শুধু শুধু মানে কোনো ছেলে তো ভালো কথা, কোনো মেয়ের সাথে আমাকে চলতে দিত না আমার মায়ের। যখন আমি ঢাকা শহরে এসে গার্মেন্টসে কাজে লাগছি, দু একজন বান্ধবীও থাকে বা অনেক কিছুই থাকে, হঠাৎ করে মারতো, মারার পরে না আমি আবার দেশে গেছি গা, আমার বাবার কাছে, বাবার কাছে যখন দেশে গেছি তখন আমার একটা বান্ধবী আসলো, চম্পা, চম্পা ও এলাকারই মেয়ে, খুব ভালো, ওর সাথে আমার ছোটকাল দিকে বান্ধবী, ওর হঠাৎ করে বিয়ে হলো, মানে আমি পলাই আমার বাপের কাছে গেছি গা, ওই যে অত্যাচার করে এত সকলকে রান্নাবাড়ি করতে হয় সব জায়গায় দেখি অশান্তি, তখন ওখানে আমার বান্ধবীর বিয়ে হয়েছে, বিয়ের জন্য বান্ধবী বিয়ের জন্য আমি অনেক দূরে গেছি, চারিদিকে একদিন রাত হয়ে গেছে, ওরা ওরা আগে গেছে গা পিসা, আমরা তিনজন ছিলাম, আমার বান্ধবী যে আমার তিনটা বন্ধু বান্ধব ছিল, আমি তো বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ। তখন আমরা পিসে কথা বলতেছি, মানে আমরাই আমরা কথা বলতেছি, ওরা স্বামী স্ত্রী আগে গেছে, হঠাৎ করে না আমার একজন বললো কি তুমি নিচে নামো, আমি কি না আমি নিচে নামো কেন, নিচে নামো, আমি কি না নিচে নামো না, আপনারা যান মানে ঢাল ক্ষেত পাঠিয়ে দিকে কয়েকটি ঢাল তো হয়ে জানি কে নিচে নামো, মানে নিচে তো বুঝি নাই, তখন আমাকে অনেক কাদা করে নিচে নামাতে আসলো, পরে নামানোর পরে আমি নিচে নামছি, আমার ধাক্কা মেরা ফালাই দিয়ে নিচে নামে, আর আমাকে সবাই মানে অনেক হাত ধরে, কেউ হাত ধরে কেউ পাল ধরে, মানে জোর ধরে আমি উঠ পড়তেছি, আমি উঠ পড়তে দেয় না।
কয়জন ছিল ওখানে?
3 জন ছিল, আমি উঠ পড়তেছি, আমার উঠ পড়তে দেয় না, তখন আমার 12 বছর, তুমি উঠ পড়তে কেন হে না থাকো, আমরা কথা কই, ওরা স্বামী স্ত্রী গেছে তুমি পিছনে থাকো, আমরা ওরা আগে যাগা, মানে আমার বান্ধবী বান্ধবীর হাজবেন্ড আগে চলে এসছে, ওরা তো ধরো ফলো করে নাই, আমি যে পিছনে, কিন্তু এখানে তোরা আমার ধরছে, ধরার পরে আর আমার বলে কি তুমি যত নিচে নাম যার উঠ পুটলে তোমার এমন অনেক খারাপ হবে, তুমি উঠ পুটো না, তোর উপর আমার হাত ধরে রাখছে, অনেক শক্ত করে হাত ধরে রাখছে, ধরার পরে এখন আমি বলি কি যে আপনি আমার হাত ধরে রাখছেন কেন, তখন আমার গলায় একটা স্বর্ণের চিহ্ন ছিল, স্বর্ণের চিনটা আমার সৎ মায়ের ছিল, তখন আমি গলায় দিছি, থাকার পরে আমাকে মানে ওরা অনেক জোর জবস করছে, অনেক কিছু চেষ্টা করছে, ধরছে এটা করছে এটা করছে, মানে অনেক কিছুই করছে, তখন আমার সাথে যখন ও ই করতে গেছে, যখন মানে যখন আমাকে একদম পুরো দমে ধরতে গেছিল, তখন আমার অনেক কষ্ট হয়েছে, বাট আমার ব্লাড ম্লাড হয়ে গেছে, অনেক কান্নাকাটি করছি।
আপনি রেপ শব্দটা বুঝেন? জীবনের গল্প বলছে, সে না হাওমা করে কাঁদছে না, তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, একটু পরে সে নিচের ওন্নাটা দিয়ে চোখটা মুচছে, এই দৃশ্যটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ওর কথার মধ্যে কিছুটা হয়তো অনুভব করতে পারছেন, একটা মনুষ্য জীবন তাই না, এই জীবনটাতে কত সম্ভাবনাময়, কত কি করা যায়, এই মানুষই কেউ পৃথিবীতে শ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছে, এই মানুষই পুরো মানব সভ্যতা পরিবর্তন করে দেওয়ার মতো বড় বড় কাজ করছেন। এই মানুষের মধ্যেই নেলসন ম্যান্ডেলা হচ্ছেন, এই মানুষের মধ্যেই মহাত্মা গান্ধীর মতো মানুষ হচ্ছে, এই মানুষের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো মানুষ হচ্ছে, এই মানুষের মধ্যেই কত বড় বড় মাপের মানুষ হচ্ছে। কিংবা যদি বড় মাপের নাই বলি, আপনার এলাকায় সবচাইতে ভালো মানুষটিও হচ্ছে, আবার এই মানুষের মধ্যেই কত অমানুষ, কত সাফারার। আমরাই মানুষ, আমরা দাবি করি আমরা সৃষ্টির সেরা জীব, অথচ আমরা কত অন্যায় করি, কত গর্হিত অপরাধ করি, কত ভুল করি, এবং এই ভুল করার পরেও সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করে দেন এবং ক্ষমা করে দেন বলেও আমরা এখনো টিকে আছি। কিন্তু যে মানুষগুলো কষ্টের শিকার হয় তারা কি আমাদের কোনোদিনও ক্ষমা করবেন? যারা আজকে এখানে শুনছেন তাদের মধ্যে হয়তো কেউ ধর্ষণকারী আছেন, তাদের মধ্যে হয়তো অসম্ভব রকমের ভালো মানুষ আছেন, তাদের মধ্যে হয়তো বা কেউ ভিকটিম আছেন, তাদের মধ্যে হয়তো বা কেউ আজকে এই সানিয়ার মতো আরো অনেকেই আছেন, তাদের অন্তরের ব্যথাগুলো কি আমরা বুঝতে পারি? প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসতে চাই ঠিক 12:06। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে লাইক দিলেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 12:06। Close Up presents Hello 8920 Close Up, the closer the better. প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে সানিয়া তার জীবনের গল্প এখানে বলছে এবং সানিয়ার জীবনের গল্প আমাদের গায়ের লোম শিউরে ওঠার মতো গল্প। আমরা সেখানে আবারও ফিরতে চাই, তবে তার আগে বলছি সানিয়ার মতো আপনি যদি আপনার জীবনের গল্পগুলো এখানে এসে মন খুলে বলতে চান এবং মনে করেন আপনার জীবনের গল্প থেকে যারা শুনবে সাধারণ মানুষ, সাধারণ শ্রোতা আমাদের যারা রয়েছেন, তারা কেউ না কেউ কিছু না কিছু শিখবে, শেখার জায়গাটা রয়েছে, যদি মনে করেন আপনার জীবনের গল্পটা বলে আপনি নিজেকে হালকা করতে পারবেন, এবিসি রেডিও আপনাকে একটা জায়গা করে দিয়েছে, অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশে যতগুলো রেডিও জনপ্রিয় শো রয়েছে তার মধ্যে একেবারে প্রথম সারির প্রথম দিকের শো হচ্ছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি হ্যালো 8920। আমি সবসময় বলি এটা আপনাদেরই অনুষ্ঠান, কারণ এখানে আপনাদের জীবনের গল্প বলা হয়। এখানে এসে যদি আপনি আপনার জীবনের গল্পগুলো বলতে চান, আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন করে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটা স্পষ্ট করে বলবেন। দুটো ফোন নাম্বার রয়েছে হ্যালো 8920, পুরনো নাম্বারটা তো রয়েছেই 9115668। আরও একবার বলছি 9115668। এবং আরেকটি ফোন নাম্বার হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে যে নির্দেশনাগুলো দেয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফেসবুকে চলে আসুন, আমাদের এই বন্ধুটিকে আপনি চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, ওর সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং যোগাযোগও করতে পারবেন। ওটাকে ছবি ওখানে আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরও একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিতে ভুল করবেন না। আর আমাদের পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ঠিক আছে? লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি কথা বলতে চাই প্রিয় শ্রোতা, আমাদের নতুন অনুষ্ঠান বৃহস্পতিবার রাত 11:20 শুরু হয়েছে, ডর হচ্ছে অনুষ্ঠানটি। ইতিমধ্যে আপনাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন এবং একই সাথে ভৌতিক অনুভূতি নিতে ভালোবাসেন তাদের জন্য বৃহস্পতিবার রাত 11:20 শুরু করছি আমি আমার নতুন অনুষ্ঠান ডর, এবং আশা করছি আমার সাথে আপনারা থাকবেন, আপনাদের ফিডব্যাকগুলো জানাবেন, কারণ আপনারাই হচ্ছেন আমাদের মূল অনুপ্রেরণার জায়গা। বৃহস্পতিবার ঠিক রাত 11:20। সানিয়া, আমরা যে জায়গাটায় ছিলাম, অত্যন্ত হৃদয় বিতর্ক একটা পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন আপনি, তারপর?
তারপর ওরা তো ওরকম আমাকে জোর জবরদস্ত করলো, করার পরে তো আমি পারতাছি না, আমার কষ্টে একজনে হাত ধরছে, একজন পা ধরছে, এরকম করতেছে, পরে আমি চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে ওখান থেকে যেমনি পাই এমনি আসি, ছুটে মুটে আসি। আসার পরে যে আমার গলা থেকে যে চেনটা পড়ে গেছে এটা আমার মনে নেই। তখন আমি বাসায় আসি, আসার পরে রাত তো হয়ে গেছে, আম্মা বলে তুই কোথায় ছিলি, ওরা এতদিন এতক্ষণ আগে এসে তুই এত পরে আসলি, কান্নাকাটি করতে আসি, কান্নাকাটি করে মা বললো কি কি হয়েছে ডঙ্গরা কান্দুসকে। তখন আমার মনে মধ্যে একটা কষ্ট থাকলো যে আমি কান্দতেছি, মা বলে আমি ডঙ্গরা কান্দি গেল, কিন্তু জানতে চাইলো না যে সমস্যাটা কি, কেন কান্দতেছস, এই কথাটা শুনে মাথা একদম আমার ঠান্ডা হয়ে গেছে, থাক কিছু করে লাভ নেই, নিজের কষ্ট নিজে রাখি, আজকে আমি কথাটা বললাম, অনেক কথাই আছে না বলার, কেউ জানে না সেটা আমি আজকে শেয়ার করছি।
জি প্লিজ বলুন, আপনি মন খুলে বলুন।
তারপরে তো মনের দুঃখ মনে রাখছে, আজ পর্যন্ত আমি ওই কথাটা বলতে পারতেছি না আমার সাথে এটা কি হলো, এটা কি মানুষের সাথে মানুষ কখনো হয়? মা ওদিন রাত্রে কিছু বলেনি, সকালবেলা বলে কি তোর গলায় চেন কই? পরে আমি বললাম চেন গলায় তো চেন কই, আমি কই কই তো না কই করছে। তো হঠাৎ করে মনে পড়েছে ওদিকে আমি ওই জায়গায় ধরে গেছি, যেদিন ওই জায়গায় অবস্থা কি ল্যাপটপ মানে কিরকম হয়ে গেছে, কিন্তু যে কিছু নাই। পরে আমি ওই জায়গায় বইয়ে কান্দাছি, কান্দলাম কান্দা আমার মনে হয় গালাইবো শেষ। পরে ওই যে আমি ওখান থেকে মানে ওই অবস্থায় আমি আবার দেখা চলে আসছি, আমার কাছে কোনো টাকা ছিল না, দুদিন না খেয়েছিলাম, না খাওয়ার প্রতি আমি চলে আসছি আবার ঢাকা। মা আমার দেখে বলে তুই আবার আসছস, কই গেছিলি? পরে মারা গেছি, মা আমি দেশে গেছিলাম তো আপনার সঙ্গে দেখা করতে আমি আবার আসছি। পরে আমি কিন্তু ওইটা বলিনি যে চেন আড়াই ফেলাইছি, এই কাহিনী হয়েছে কদিন পর আবার এই অত্যাচার। তখন আমার মা যখন যার করে বিয়ে বসছে, ও ছিল পুলিশ, পুলিশে চাকরি করত, তো তখন আমি জানতাম না যে আমার মা বিয়ে বসছে। একদিন হঠাৎ করে আসছে, কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠালের দিন আমাকে বললো এর সাথে পরিচয় হস না। আমি বলি এটা কে, আমি তো চিনি না। পরে বললো কি রে কি বলি, আমি পাশে অন্য মানুষে বললো যে আরে কি বলবি, আমি তো তোর বাপ লাগে, তুই বাপ লাগ বাপ করবি না ভালো করবি, মানে ওই একই অবস্থা যেটা সৎ মার সাথে হয়েছিল। তখন আমি আব্বা মুখ দিয়ে আসিনি, আমি আব্বু বলতাম, আব্বু বলতাম, আমাকে খুব আদর করতো। হ্যাঁ কখন আমাকে অত্যাচার করে নেই, খুব আদর করতো। হ্যাঁ নাই মারা গেছে, 11 সালে মারা গেছে রোজাতে। তখন এরকম কাজ করতেছি, তখন আমার যখন কাজ করতাম তখন আমার বেতন মানে বালি শিয়ানো হইলাম, তখন 2007 কি করলো তখন 1662 টাকা গার্মেন্টসে বেতন হইছে। কিন্তু আমি যত কাজ করি আমার মা আমাকে কখনো আমাকে একটা টাকাও দেয় না। হ্যাঁ মানে আমার এমনও একটা ঈদ গেছে আমাকে নতুন কাগজেও না ফিন দিত না, কোন কাগজেও না ফিন দিত, যেগুলা না ফিন্দার মতো ওগুলা ফিন দিত। কিন্তু আমার মা কাজ করতো, ম্যাচ খাওয়াইতো, প্রতি একজনের থেকেই মনে করেন 2-3 হাজার টাকা করে নিত। এখানে আমি একটা সত্যি কথাই বলি, যেটা জীবনের কাহিনী বলতে এসে সত্যিটা বলে, আমার মার কাছ থেকে মানে আমার বাবা জি বিয়ে করছে একটা, আর আমার মা বাবার কাছ থেকে দিয়ে বিয়ে করছে চারটা। এটা সব থেকে খুব খারাপ, মানে আমার মাকে আমি কোনোদিনও মাফ করবো না। বুঝতাম না, একটা বার একটা বিয়ে করতো, একটা বার একটা বিয়ে করতো, রেশি নিয়ে যেত, তখন তো আমি জানতাম না বুঝতাম না। আমার মা বিয়ে বসে চারটা, আমার বাবাকে নিয়ে 5টা, কারণ খুব কষ্ট লাগতো।
হ্যাঁ বলুন। তারপর
তারপরে এখন দিন তো ভালো যেতেছে, যাওয়ার পরে না হঠাৎ মানে মা দেশে চলে গেছে, তখন লোক ছিল 2টা মানে খাইতো আমাদের ঘরে। তখন মা আমার কাছে টাকা দিয়ে গেছে, বলছে হিসাব করে করে খরচ করবি, হিসাব করে করে রান্না করবি। তখন আমি গার্মেন্টসের কাজ করতাম, আবার একদিন গার্মেন্টসে যাইনি কারণ আমার পক্ষে সম্ভব না। তখন আমাকে মানে আমার পক্ষে সম্ভব না যে আমি রানবো, আবার যামো, আবার দুপুরবেলায় খাওয়ানো সবাই লেগে বাড়বো, আবার রাত্রে সবাই লেগে রানবো। তখন মানুষ হলো 4 জন, তখন আমি 2 দিন গার্মেন্টসে যাইনি, যা রানতে গিয়ে চাল শেষ, চাল শেষ। আমি একটা লোককে বললাম মামা আমার কাছে তো আমি তো চালের বাজার সদার কোনো নিয়মকানুন কিরকম কোন দাম আমি জানি না, আমি আপনার 200 টাকা দিই, আপনি আমার 5 কেজি চাইলে না দিয়ে যাবেন। পরে লোকটা বললো কি আচ্ছা তুমি আমার 200 টাকা দাও, 5 কেজি চাইলে না দেওয়া যাইতেছি রাত্রে, মানে সকালবেলা রান্না করবো। সে আমাকে কি বললো রাত্রে দিয়া যাই বলে এই যে গেছে, আর কোনো খবর নেই। সকালবেলা দেখি কি মাকে সদর বাজার থেকে নিয়ে আসছে। এখন তো আমার ঘরে চাল নেই, আমি তো রানতে পারিনি, কেউ না খেয়ে আসছে।
আগে আমি এখানে একটু পরিষ্কার হতে চাই, আমি ঠিক বুঝতে পারলাম না, এই মামাটা কে যাকে আপনি চালের জন্য টাকা দিলেন?
আমাদের ঘরে মেস খেতো।
ও পাশেই থাকতো আপনাদের ঘরে, মেসে খাইতো?
হ্যাঁ
মানে মেস খেতো মানে আপনাদের ঘরে খেতো, টাকা দিত প্রতি মাসে? আচ্ছা, আর আপনার মাকে কি নামিয়ে নিয়ে আসলো সদর ঘাট থেকে?
ওই
ওই মামাই নিয়ে আসছে।
হ্যাঁ ওর সাথে তো ভালো সম্পর্ক ছিল।
ওকে ঠিক আছে বলুন। তারপর
যখন আসলো তখন আমি বললাম মামা আপনি যে আমি রাতে 200 টাকা দিলাম, বললাম যে চাল দিয়ে দিবেন, আপনি তো চাল দিয়ে গেলেন না, আমি তো রানতে পারিনি, না খেয়ে দিছি, আর কেউ খাইতেও পারবো না। আমি যখন ওকে টাকাটা দেই তখন আমার একটা বান্ধবী না মানে পাড়াপুশি একজন বসেছিল, ও দেখছে যে আমি ওকে 200 টাকা দিছি, ও আমাকে বললো কি ডাইরেক্ট যে তুমি আমার কখন টাকা দিছো, কিসে টাকা দিছো? তখন আমার না খুব কষ্ট লাগলো, না বলার পর থেকে আমি যে মেয়েটা আমার সাথে বলেছিল ওনারা ডাকছি, আমি কি দেখো আপু আমি না মামার রাতে 200 টাকা দিছি তোমার সামনে, কয় কি হওয়া দিছস তো, কয় কি কার লাগে নাই তো ঘুরে মুড়ে কসবে আমার 200 টাকা দিছো দেখ। এই কথা শোনার পরেই না মা আমার কথাটা একটু শুনলো না, আমাকে মা তখন সাথে সাথে খুব মারলো। ওটি ইট আনামনম ইট আমার গায়ে ঢিলেলো, আনামন ঢিলেলো, ইটটা শেষ হলো। কিন্তু আমার মা আমার বিশ্বাস না করে ওই লোকটাকে বিশ্বাস করলো। জীবনে প্রথম কষ্ট জেগে উঠলো, ওই মায়ের গুতায় খাইয়ে আমি গাল মিশে গেছি। ওদিনই বেতন দিছে, যেদিন আমি মার খেয়েছি 1682 টাকা ওদিনই বেতন পাইছি। তারপরে না আমি আর ওই যে নার্গিসাপা মানে আমার সাথে ছিল পাশের রুমে, ওই নার্গিসাপার বলে নাই হ্যাঁ ও তো বেতন পেয়েছে। মা রাত্রে জিজ্ঞেস করছে নার্গিস তবু কি বেতন দিছে, পরে নার্গিসাপার না আমাকে সবসময় করছে তুই দূরে কোনো জায়গায় জাগা, আমি তো কই যাবো আমি ঢাকা শহরে কিছু চিনি না। পরে ওই নার্গিসাপার না ওদিন নিজেই বুদ্ধি করে বলছে কি না বেতন দেয় নাই, দেয় নাই বলতে পারে আমি আসছি পরে আমার লাভ দিয়ে জিগাইছে নার্গিসাপা আমার তাকে যে ধরছে। তোর মা যদি কয় বেতন দিছো তুই কবি না, পরে না আমি ও কইছি মা বেতন দেয়নি কালকে দিব। পরে ওদিনই আমার মানে এত কষ্ট আমি সারাদিন খাইনি, পরে কানতে কানতে না পরের দিন সকালবেলা না আমি ঘুম থেকে ওইটাই হাঁটা শুরু করছি। এই মায়ের কাছে আমি থাকবো না, আমি যে তো গর্ভদেরই মাইয়া হ্যাঁ আমার বিশ্বাস না করে আর ঘরে খায় ওই বেটার বিশ্বাস করবো 200 টাকা লেখা। তখন আমি একটু একটু টাকা সম্বন্ধটা বুঝি, পরে সকালবেলা উঠে আমি হাঁটতে 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 অনেক দূরে গেছি। যে একটা রিক্সাওয়ালাকে বললাম কি ভাইয়া আমাকে রেল লাইন নিয়ে যান, মানে আমার কথা রেল লাইন তো অনেক অস্থি বস্তি থাকে, যদি ওখানে যাই তাহলে হয়তো আমার কোনো জায়গা দিতে পারে। পরে লোকটা না রিক্সাওয়ালা লোকটা না খুব ভালো, আমাকে বললো কি আপনি রেল লাইন যাবেন কেন, মানে আমাকে রেল লাইন হলে অনেক মানুষ থাকে তো আমি ওই মানুষের লাগে থাকবো, রেল লাইন কি ভালো মানুষ থাকে তুমি রেল লাইন যাবা, তুমি আমার লাগে আমার বাড়িতে আহ কি হয়েছে আমি কি আমার বাপ মা আমার মার সঙ্গে আপনার যাবো না। তখন রেল লাইন না নিয়ে বেটা কি করলো বেটার বাসা আমার নিয়ে গেলো, বেটার বাড়ির 3টা মেয়ে আর বউ আর হ্যাঁ রিক্সা চালায়। পরে বেটার বাড়িতে আমার নিয়ে গেলো, নেওয়ার পরে ওই ভালোই চলতেছি আমার ওখানে, তখন তো আমি হেল্পার ছিলাম। বললো কি তুমি কি কাজ করো, তখন আমি সাহস করে বললাম যে আমি গার্মেন্টস অপারেটর। বলো কি তুমি অপারেটর, আমি হ্যাঁ। পরে আমাকে ডিএডি থানা পুকুরপাল ইন্টারভিউতে নিয়ে যায়, অনেক বড় গার্মেন্টস। তখন আমি ইন্টারভিউ দিই, আল্লাহর মধ্যে একটু হয় পারি, পড়ার পর না মানে নিয়ে নিচ্ছে। তখন আমার বেতন হয়েছে কত 2500 টাকা, যত সিনিয়র না নর্মাল ওভারটাইম নিয়ে আমি 3000 টাকা। তখন ওর বাসায় আমি ম্যাচ খেলাম, খাওয়া থাকে আমি ওকে 2000 টাকা দিব। আর বাবুর এলো ওই এলাকায় একটা ছেলের সাথে পরিচয় হয়।
কিভাবে হলো পরিচয়?
কি মানে আমি যে বাসায় থাকতাম ওরা ফলো করতো যে এই এলাকায় মেয়েটা নতুন আসছে কোথা থেকে আসছে, মানে ওর আর 2-3 বন্ধু মিললে মানে আমাকে কিছু একটা করার সিদ্ধান্ত নিয়েছিল। নেওয়ার পরে হঠাৎ করে একদিন আমি বিকা বলে আমাকে বললো কি মানে আমার সাথে ওর যে বাসায় ছিলাম ওর বা মেয়ে ছিল, ওই মেয়ে আর আমি আর ওই মেয়ের একটা বান্ধবী দুজনে হাঁটতেছি, হাঁটার মধ্যে ওই মেয়েটাকে ডাক দিয়ে বলে কি তুমি ছবি দেখতে যাইবা, ওই মেয়েটা বলছে না আমি ছবি দেখতে যাব না। পরে আবার আমাকে জিজ্ঞেস করছে না তোমার নিমো না নিমো ওই যে তোমার বান্ধবী নতুন ধরে। পরে আমার জিজ্ঞেস করছে যে তুমি ছবি দেখতে যাইবা, আমি কি না আমি ছবি দেখি না আমি জীবনও ছবি দেখি নাই। তারপর দিয়ে সে আমাকে বলে কি ভালো না গেলেন। পরে যখন আমাকে জিজ্ঞেস করলো, পরে আবার জিজ্ঞেস করলো যে তোর কি জিজ্ঞেসে, পরে আমি বলছি কি যে ছবি দেখতে যাইবো, ছবি দেখতে যাবো তা ল। পরে না গেছি, সবাই যত কইছে 3 বান্ধবীর লাগে 3 বন্ধু একজন হয়ে গেছে আমি ওর সাথে পড়ছি ছবি, তখন আমি বলছে তখন নিয়ে গেছে। তাই কইছে সে অনেক ভালো মন্দ কথা কইতেছে তুমি তোমাকে আমি ভালোবাসি এরা সেটা, আমি বলছি না আপনি অনেক বড় লোক ছিলেন আপনার সাথে আমার মানায় না। কথা বলতে বলতে বলেন না হঠাৎ করে আমরা যে ব্যাংসেটা তো বসছি যে ব্যাংস ব্যাংস ঠাস করে ভাঙে পড়ে গেছে, খুব মানে আমি ভয় পেয়ে গেছি এটা কি হলো। পরে তো কি ব্যাংস ভাঙে গেছে আর কি ভালো কথা, পরে না হুঁ তেম পির হয়ে পড়ছি আসার পর না এমনি চলতেছে কয়দিন চড়ো বলতে না। একদিন আমাকে বলে কি আস আমরা একজায় থেকে ঘুরে আসি, আমি বলি না আমি ঘুরতে যাব না আমার কাজ আছে। পরে একদিন ঘুরতে নিয়ে যাই ছবি টবি দেখায় দেখায় একটা ব্যাপার আমি তো খুব ভালো ছিলাম তো হাতে দিয়ে দিছি। তারপর না ও কি করছে সব থেকে গুণ না 500 টাকা রাখা দিছে, আমি আর কিছু বলি নাই কয় টাকা আমি চা নাস্তা খাবো না তুমি বাইর যাও। আচ্ছা উনি এলাকার একটা ছেলে ওর বাড়ি বাবুরেল, ওর বাড়ি জার্মান থাকে আর নিজস্ব বাড়ি ভাবলেন 3 তলা বিল্ডিং, যে তোমাকে আমি ভালোবাসি আমি ক্যাপ্টেন আমি ভালোবাসি না আপনারা কত বড় লোক, কোথাও হতো আমার গায়ে লেখা আছে কিনা বড় লোক। তখন তো একেবারে ভালোই, তো হঠাৎ করে একদিন আমি আমি আর বলিনি যে হ্যাঁ আমি ভালোবাসি। যে বাসাতে ছিলাম, যে ভাইয়ের বাসায়, ওই ভাইয়ের মেয়ে আর আমি একসাথে ছিলাম না, থাকার মধ্যে ওই মেয়েটা আমাকে বলে কি যে আসো সানি আপু, যে আমরা ওর বাসায় যাই দেখি বইয়ার এসে আহ ঘুরে টুরে আহি। মানে ভূত মাথার ভিতরে চাপাই দিছে ও আমার, যা হো ওরে বললে তোমার ঘুরতে নিয়ে যাবো। তো ওরা তো অনেক বড় লোক, ওর গিটের সামনে আমি গেছি, যাই না আমি কই কি সেলিম ভাই আছে পরে না, ওর মা আমাকে কি বকা দিল, চঙ্গ বকা দিল সেলিমকে, সেলিমের দ্বারা আবিনায় আমি চন্দ বকা দেবো। আমি কি বাবা আমি কোথায় তোর লেগে আজকে আমি বকাটা খেলাম। পরে বাসায় যখন আইসে বসে তখন না মানে এলাকা পুরো ছড়াই গেছে গা সেলিমের লাগে আমার লাগে সম্পর্ক। আমি তো কিছুই জানি না যে ওর লাগে আমার সম্পর্ক কি এর। পরে হঠাৎ করে আমার কি করছে, ওর এক মানে আত্মীয়ার বাসে আমার রাখছে, ওই দোকানদারের খালু রাখে তো ওই বাসে আমার নিয়ে রাখছে, ও রাখছে কয় কি আমার কারণে তোমার এত বকাবকি করে, তাহলে চলো তোমার আমি এক জায়গায় নিয়ে রাখি। রাখার পর না এই প্রতিদিন ও আসতো, আসে না আমাকে অনেক কিছু করতো, বিয়ের আগে আমাকে সব হয়ে গেছে ওই পাশে। তা একদিন দুদিন তারপরে ওর বড় ভাই জানিয়ে গেছে যে আমি এবার থাকি, কি করলো আরেকটা বাসে ভাড়া করে মানে মেস থাকার ভাড়া করে দিল, থাকতেছি ও আমাকে শাসতেছে যেইটাছে সবকিছুই হইতেছে। তখন ওর মধ্যে আমার আমার একটা বাচ্চা এসে বড় বেটে।
ওহো, ছেলেটার নাম কি ছিল?
সেলিম।
ওকে,
রাশিয়া পড়াচ্ছেন তা আমি অনেক মনে করতে মিলছে জানি না। পরে ডাক্তার দেখাই সোনিয়া, কদিন পরে বিয়ে করি বাড়িতে সবাই
জানা কোথায় রেখেছিল
পাড়াবসি, হ্যাঁ ওই নিয়ে ফালাইছে। আর ডাক্তারের সাথে পরামর্শ করে হেরাই নিয়ে গেছে, নিয়ে গেছে ভালো কথা। আমি তো মনে করছি আমার বিয়ে করবো, এমনি 2008 শেষ হয়ে গেছে, 9 পড়ছে ফেব্রুয়ারির দিকেই। আর ওর সাথে আমার সাথে ভালো সম্পর্ক, ও বলতেছে আমাকে যে আমি তোমাকে বিয়ে করবো, আমার ফ্যামিলির আমি রাজি করাইনি।
ওকে,
কিন্তু ওর সাথে আমার এতদিন ধরে সম্পর্ক, ও কোনোদিন আমার ফ্যামিলির কথা জানতে চায়নি।
ফ্যামিলি কোথায় আছে, কি করে,
ফ্যামিলি কি করে,
কিছু
কোনো জানতে চায়নি।
ওকে,
আর আমার মাথা কোনোদিন এরকম স্মরণ আসে নাই যে ওরা জানতে চায় নাই কি এখানে, আমি জানি না। তারপরে ভালোই ওর সাথে এরকম সম্পর্ক, কিন্তু প্রেম প্রীতি এরকম না, কিন্তু ওর সাথে আমি কথা বলি সম্পর্ক মানে ও আমাকে যা যা বলেন তা তাই করি।
আচ্ছা,
কিন্তু যে মন থেকে একটা ভালোবাসা এরকম কখনো হয়নি। থাকার পরে একদিন হঠাৎ করে আমার মা আসে আমার আব্বাকে নিয়ে, মানে হঠাৎ করে সকালবেলা ওর সাথে আমি শুয়ে দিচ্ছি, সকালবেলা আসে আমার আব্বু ওকে ডাইরেক্ট নিয়ে বলে যে তুই যে ওর সাথে থাকোস, তুই করে বিয়ে করেছিস, মানে আমার আব্বু যশোরে। পরে তো এখন কাকিনি আমার কাজ মুশকুল হারিয়ে দেখাতে পারতেছি না কি কম, হেসে মায়ের তো দিন লইছে ওরা মারবো, আব্বু লইছে মারবো, আর মায়ের জ্বালাইবো পুলিশে দিব, যেহেতু ওকে একটা পুলিশ আব্বু পুলিশ টুলিশ খবর দিতেছে ওরা ধরবো। এখন আমারও খুব ভয় লাগতেছে যে ওর সাথে যতদিন আমি থাকলাম, আমি যেহেতু করে আমি ভালোবাসি আর না বাসি সবসময় ওর ভালো দিকটাই আমি দেখছি। হঠাৎ করে পুলিশ আইসা পড়তেছে, গাড়ি আসছে ওই নিয়ে যাব, ওই অবস্থায় কি করলো দোতলা থেকে ফাল দিছে গেছে। এখন তো আমি একার বাড়ির ভিতরে সবাই আমার খারাপ জেনে গেল, সে মেয়েটা খারাপ খারাপ দিকে ওর সাথে আসছে। পরে একদিন ফোন দিতে পারে আমি ভালো মতো বসে, তুমি কই, আমি আসছি বাসায়, আমি যাচ্ছি তুমি যে বললো আমার বিয়ে করবা, বিয়ে কি করবো না।
এটা কতদিনের সম্পর্কের পরে, এটা ওনার সাথে পরিচয় হওয়ার পরে যে আপনারা?
এক বছর পরে।
এক বছর পরে, ওকে।
পরে বললো কি হ্যাঁ আমি তোর বিয়ে করবো, তো যে আমার যদি বিয়ে করো তাহলে তুমি দোতলা থেকে ফাল দিয়ে দৌড় দিলা কেন। পরে বলে আমার ভুল হয়ে গেছে। পরে বাড়ির ভিতরে তখন তোমার মা বড় বলছে যে আমি তোর মাইয়া বলছে মানি না, কোনোদিন আমাকে সাবি না, আমি কি কবে তুমি আমার মাইয়া বলতে বানছিলা, তুমি যদি আজকে ভালো হইতে তাহলে কি তোমার আমার কপালে তো অশান্তি হইতো। এমনি যাই এবারে হঠাৎ করে একদিন আসছে পড়া বসে দিন, পরে আমাদের পাশে বাড়ি ভাড়া একটা যায়, ওরা আমি বলি কি আনছি আমার তো বিয়ে হয়নি, এখন ও বিয়ে করতে রাজি হয়েছে। কথা ওরা আসতে বলে আমরা নিয়ে বিয়ে দিয়ে দেখুন, পরে ফতুল্লা রাজি বসে নিয়ে আমার পয়লা বৈশাখ মাসের 14 তারিখে বিয়ে দিচ্ছে।
ওর কোনো অভিভাবক ওখানে ছিল, বিয়েতে ছিল
না? ওর কেউ ছিল না, আমার কেউ ছিল না,
ওই পাড়া পড়শিরা মিলিয়ে আপনাদের বিয়ে দিয়ে দিল, কাজী অফিসে বিয়ে দিয়ে দিল। বিয়ের সময় যে রেজিস্ট্রিটা হয় সেই রেজিস্ট্রির ফটোকপি বা কোনো কিছু কি আপনি সংগ্রহ করেছিলেন?
প্রথমে একটা টুই দেয়, ছোট একটা কাগজ দেয়, ছোট কাগজটা ওর কাছে ছিল,
আপনাকে দেয়নি?
আমাকে দেয়নি।
ওকে, তারপর
ওই বাসা ছেড়ে দিলাম, বাসা ছেড়ে আবার অন্য বাসা ভাড়া নিচ্ছি, যে বাসায় থাকবো না বাসে খারাপ করে। হ্যাঁ, অন্য বাসায় যখন ভাড়া নিচ্ছি তখন এরকম একটা অবস্থা, গার্মেন্টসের কাজ নেই, গার্মেন্টসের কাজ নেই যেহেতু আমার ঘরে তো ভাত নেই, তো আমাকে টাকা পয়সা দেয় না। যদি আমি কাজ করি তাই ভাত জুটে কপালে, না তাহলে জুটে না। এমনি কাজ করতেছি, একদিনও আমাকে বলে কি যে আমার মোবাইলের চার্জার কিনো, আমার চার্জার নাই, তুই যে গার্মেন্টসে কাজ করস তোর কাছে টাকা নেই, একটা চার্জার কিনা দে। মানে কিছু কিছু কথায় কথা না আমাকে মানে কাউর বাউর মানে অনেক বিশ্ব ধরনের বকবি করতো।
ওহো ওহো, খুবই খুবই কষ্টকর,
খুব খারাপ লাগতো, কি করবো মোহন। করার পর আমি গার্মেন্টসের কন্ট্রাক্টর যেটা ওকে আমি বললাম, ভাইয়া আমার না 200 টাকা লাগবো, 200 টাকা দিয়ে তুমি কি করবো, আমি তো 200 টাকা দিয়ে আমার জামাই একটা চার্জার কিনবো, টাকা লাগবো। পরে বললো কি চার্জার কিনবো, তাহলে যত টাকা নাই তুমি এক কাজ করতে পারো, তুমি পরে দেবো না, পরে আমার যোগাযোগ করো। ভাবলাম হয়তো বা কাজে শেষে যখন ছুটি দেবো তখন মনে দিয়া দিব। তখন আমাকে ছাদে ডাকলো, বললো আসো ছাদে, ছাদে একটা স্টোররুম আছে, ওই স্টোররুমে তুমি কাপড় চোপড় হালানো পুরানো, ওখানে আমাকে অনেক মানে হাতে ধরে হাতে ধরছে, পা মানে অনেক জোরাজোরি করতেছে আমার সাথে শালীন সম্পর্ক করবো। পরে আমি বলতেছি ভাইয়া এটা ঠিক না, ভাইয়া আমার জামাই আছে, আমার জামাই আমার যদি কোনদিন মনে আমার খারাপ ভাববো, সেটা কোনো যোগাযোগ করে করার পরে করতে যত না পারে আগে আমাকে তারপর 200 টাকা দিয়া দিছে। 200 টাকা
আপনি কি করলেন, ধার করলেন তার কাছ থেকে?
আমাকে একবারের জন্য দিয়া দিছে 200 টাকা। যে অনেক কিছু যোগাযোগ করছে, আমি যেন কাউকে না বলি, কি 200 টাকা নিয়ে আমি কাউকে আর কিছু বলি নেই, আমি পাশে গেছি যা বলছে কি কন্ট্রাক্টরের কাছ থেকে আমি এটা ধার নিচ্ছি
ওর চার্জার কেনার জন্য।
পরে কিনা দিয়েছে, পরে একটা চার্জার কিনেছে, অটো চার্জার কিনছে, কিনা কত খুশি হয়েছে। তখন আমার কাছে খুব ভালো লাগছে যে আমার যদি হোক তো আমার স্বামী খুশি হয়েছে, তাহলে আমি কিছু বলি নেই। পরে হঠাৎ একদিন ডিএডিতে আমি দাঁড়িয়ে দিছি, মানে ডিএডিটা খুব খারাপ আমাদের এলাকায় নারায়ণগঞ্জ 2 নম্বর গেট, তো ওখানে অনেক মেয়েরা ভাজি ভাজি মেয়েরা দাঁড়ায়। গার্মেন্টস ছুটি দিছে তো একটা বান্ধবী আসার কথা, আমি দাঁড়িয়েছি, হঠাৎ পিছনে পিছনে একটা লোক আমাকে ডাক দিল, ডাক দিয়ে বললো কি এদিকে আসো। তখন আমি চিন্তা ভাবনা না করে ওর সাথে সাথে গেলাম, এদিকে আসে বলে আমাকে 2 নম্বর উইতে নিয়ে গেলো, উপরে নিয়ে এসেছে। ও দোতলা উঠতেছে, আমি ওর পিছু পিছু দোতলা উঠতেছি।
ও মেয়েটা আপনাকে ডেকেছে?
না, এটা ছেলে, আমার তো মনে হয় চিনা ছাড়া তো অচিনা কাউকে ডাক দিবে না, এই কারণে আমি ওর পিস্তি দিছি। আর ওর ভাই ওর সাথেই করে আমি ভাবছি যে ওর ভাইয়ের বন্ধু বান্ধব হইতে পারে আমার ডাকে, এই কারণে আমার পিস্তি দিছি। উপরে উঠতেছে দুতলায়, আমি বলি কি তো এরা কার বাসায় আসলো, ভাবতেছি। আর ও এত উপরে এসে বললো, আমার তো বললো না যে ওখানে দাঁড়িয়েছি আমি, আর এখানে উপরে এসে বয়ে রয়েছে, আজকে উপরে যায়নি।
আপনি এরকম মনে করেন?
হ্যাঁ, আমি এরকম মনে করতেছি। দিঘাতে তো 3টা উঠছে, ওটা একটা রুমে গেছে, রুমে যা দরজা লাগাই দিছে, ছেলেটা দরজা লাগাই দিছে। এখন আমি বলি কি দরজা লাগাই দিচ্ছেন, আমি যার জন্য দাঁড়িয়েছি। হ্যাঁ, কই কয় হ্যাঁ মানি, আমি আপনি এখানে আমার কেন আনছেন, কয় জানি না হইনা কি তুমি ডং করো, আমি কি ডং মানে কি সে ডং করলাম, মানে আমি বুঝি নেই তখন। তখন আমাকে বললো কি যে তুমি জানো না তুমি এখানে কেন দাঁড়িয়েছো, আমি কেন এখানে আমার বান্ধবীর জন্য দাঁড়িয়েছি, আপনি আমাকে কেন ডাকছেন, আপনি কে, কে মানে তুমি এখানে কিসের জন্য দাঁড়িয়েছো, আমি কি বান্ধবী, আমি ছুটিয়ে তো নামবো।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি এবং 4 মিনিট পরই আমরা ফিরে আসছি। আর আপনারা যারা অতিথিকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের পেজের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
Hello 8920. Close up. The closer, the better.
আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। আর আজকে সানিয়া তার জীবনের গল্প নিয়ে এখানে রয়েছে। সানিয়ার মতো আপনি যদি আপনার জীবনের গল্প নিয়ে আমাদের সাথে ভাগাভাগি করতে চান আপনার ফিলিংস গুলো, অনুভূতি গুলো লাখো মানুষের সাথে, চলে আসতে পারেন আমাদের এখানে। আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আরো একবার বলছি 9115668, এটা পুরনো নাম্বার, 02 যোগ করে নেবেন যদি মোটাফোন থেকে ফোন করেন। এবং নতুন আরো একটি নাম্বার রয়েছে আমাদের, সেটা ব্যবহার করতে চান তাহলে সেটাও বলছি 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি এক চাপবেন, এবং চাপার পরে আপনি হ্যালো 8920 এর জন্য যে নির্দেশনাগুলো ওখানে দেওয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন, আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন, আমরা এটা শুনে আপনার জীবনের গল্প প্রচারযোগ্য হলে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। ওকে, সানিয়ার কাছে ফিরছি, আর চলে আসুন ফেসবুকে সানিয়াকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিয়ে এবং ফেসবুকের স্ট্যাটাসে কমেন্টস করে আপনি জিতে নিতে পারেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। ওকে সানিয়া, যেখান থেকে আমরা ছিলাম তারপর,
হ্যাঁ তারপর আমাকে অনেক ই করলো, তারপর আমি চিলে চিলে করে রুম থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর না আমাকে যে মানে ইয়ের যে স্টাফ, আগে চিনতাম না যে স্টাফ, এখন বের হওয়ার সাথে সাথে আমাকে একজন একটা কার্ড দিল হাতে, বলে কার্ডটা তুমি রাখো, যদি কোনোদিন কোনো প্রয়োজন পড়ে আমাকে ফোন দিও। কার্ডটা নিলাম, সোজা চলে আসছি বাসে, বাসে এসে না কার্ডটা নিয়ে ভাগতাছি, লোকটা আমাকে বললো কোনোদিন যদি কোনো প্রয়োজন বললো, কেন বললো? আমি আরো এক সপ্তাহ মতো ওই কাঠের কোনো মনেই করলাম না কাঠের কথা, হঠাৎ করে এরকম অবস্থা হলো, গার্মেন্টসে কোনো কাজ নেই, চলার মতো কোনো ব্যবস্থা দেখতেছি না। আর আমার হাজবেন্ড যে ও থাকতো ওর বাসায়, ওর বাসার কেউ জানতো না যে আমাকে বিয়ে করছে।
This track was downloaded from fusionbd.com.
এক সপ্তাহ পর একদিন এসে থাকতো, ও সবসময় নেশা করে থাকতো, আমি জানতাম না। আমি বলতাম তুমি কি খাও, কয়েকটা সিরাপ, মানে দোকান থেকে একটা সিরাপ খাইতে দিচ্ছি।
কি খাইতো? ওকে, এটা খাইতো সবসময়?
হ্যাঁ।
ওকে,
সিরাপের মতো ডাক্তার দোকানে বিক্রি করে 50 টাকা করে, এই জিনিসটা না পুরো একদম খারাপ লাগতো। পরে আমি বলতাম কি তোমার এরকম কি অসুখ যে তুমি একটা বোতল পুরো শেষ করে ফেলো? আমি তো জীবনও দেই না একটা বোতল পুরো কেউ শেষ করে ফেলায়, কেয়া তুমি তো বুঝবি না। বেশ ভালো কথা, তোমার ওষুধ তুমি খাও। খাই সারা রাত কেয়া রাখতো, সারা দিন ঘুমাতো, কোন ধরনের অভ্যাস, আমি এই মানুষ তো জীবনে দেখিনি। কিন্তু আমার কথা ছিল কি যে আমাকে খাওন দেখ আর না দেখ, আমি একটু থাকতে তো পারতেছি, আমি কেউ বকা তো দিতেছে না, কেউ খারাপ তো করতেছে না, এইটাই ছিল আমার মেন কারণ। ও আমার সাথে থাক, থাকতে থাকতে আমি কিভাবে যে মায়ের জন্য জড়াইলাম নিজে যাই না। ও আমাকে কখনো একটা টাকা দিত না, মাঝে মধ্যে দিত মন চাইতো ঘরে কিছু কিছু বাজার করতো, এই আর কিছু না। আর কোনোদিনও আমাকে একটা পোশাক কত কিছু গিফট করে, ও কখনো আমি কিছু গিফট করে নেই, আমি বাবা ওকে করছি, তাও আমি কোনো কিছু মনে করিনি। তারপর হঠাৎ আমার এদিন এমন অবস্থা, কোনো কাম কাজ নাই, ঘর ভাড়া আসা পড়ছে, আমার পাতিলে ভাত নাই, আমি না খেয়ে রয়েছি, এমনও দিন গেছে রাতে রাত আমি না খেয়ে শুয়ে দিছি, শুধু পানি খেয়ে রয়েছি। কিন্তু ও ওর বাসায় আমাকে ফোন করে জিজ্ঞেস করে নাই তুমি কি খাইছো, কিন্তু ও যখন প্রয়োজন করতো তখন ও আসতো, তখন ও যখন ও আসতো তখনও কিন্তু আর কিছু নিয়ে আসতো না, খালি এত আসতো, ও আসলে যেমনি বারো আমার কিছু একটা করতে হইতো, আমি চুরি করি ডাকাতি করি বা যা আসে তাই করি, ওরা খাওন দিতে হইতো, চিল্লাচিলি করতো, কাম করো পরে বাজে ধরনের কথা হইতো। পরে নিজে বাধ্যতামূলক একদিন আমি নাম্বারটা ফোন দিলাম, প্রণাম প্রণাম ভাইয়া মেহেদি, ভাইয়া মেহেদি ভাইয়া, এই যে আপনি আমাকে এদিন ফোন নাম্বারটা দিয়েছিলেন, আমি এসে তুমি আসবে? আমি বলছি হ্যাঁ আমি আসবো। কেন আসতে বলছো আমি সেটা জানি না, বলছো তুমি আসবে, আমি বলছি হ্যাঁ আমি আসবো। পরে বলছে তুমি সকাল 8টা বাজে চলে আসবা। সত্যি আমি গেছি, যাওয়ার পর দেখি কি একটা ছেলে আমার রুমে আসছে, সে আসলে বলে আপনি আমি রুমে ঢুকছেন কেন? কিছু পর আমাকে বলে কি তুমি স্ট্যান্ডার হয়ে সাজু গুজু করে বসো।
আপনি তো কিছুটা হলেও আজ করতে পারেন যে মেহেদি আসলে কি ধরনের ছেলে ছিল, আজ করতে পারেননি?
কোন সম্পর্ক ছিল না তো,
সেটা ছিল না, কিন্তু কার্ডটা দিয়ে দিয়েছে এবং আপনাকে তো নিয়ে গেছে ওই ধরনের অনেক
নিয়ে গেছে। আরেকটা ছিল, ওকে আমি রুমে
কার্ডটা কার কার্ড ছিল?
হোটেলের,
হোটেলের কার্ড ছিল।
যখন আমি নামে আসি তখন স্টাফ আমাকে বললো কি কার্ডটা নিয়ে যাও, কোনো প্রয়োজন পড়লে ফোন দিও। আর যে আমাকে নিয়ে গেছে ওর রুমের ভিতরেই,
ওর সাথে আপনার কোনো কথাবার্তা হয়নি?
ওকে তো আমি চিনি না।
আচ্ছা, তার মানে আপনি যে কার্ডটা দিল এই কার্ডটার কাহিনীও আপনি জানেন না আসলে? কার্ডটা দিয়ে কি?
না জানি না।
ওকে, মানে আপনি মনে করেছেন যে প্রয়োজন পড়লে ফোন দিও, মানে হচ্ছে এই প্রয়োজনটা আসলে
যে কোনো প্রয়োজন,
যে কোনো প্রয়োজন হতে পারে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা। ওকে, তারপর
আসার পরে আমি বলি কি আপনি কেন আসছেন এখানে?
জি,
তুমি কি নতুন নাকি? পরে আমি বললাম কি হ্যাঁ আমি আজকে নতুন আসছি, কাকে কখনো কোথাও যাও নাই আমি না। পরে লোকটা না দেখে মনে খুশি হলো, তবে তো ভাই নাইজেন আমাকে সব যে আপনি করতেছে জোর জবরদস্ত করতেছে। পরে আমি বলতেছি কি ভাইয়া এরকম করতে চান পারেন, ছেলেমুন্দি করে বাইরেছি। যে লোকটা মেয়ে দিবে আমাকে কাটটা দিছে ও কাছে গেছি, এটা কি কোথায় যদি তুমি থাকতে হয় এইটাই হলো, এটা তোমার টাকার প্রয়োজন, তোমার এটা করতে হবে, টাকা প্রয়োজন না হলে তুমি চলে যেতে পারো। মুহূর্তে আমি চিন্তা করলাম আমার আর মিশে কোনো কাজ নাই, সব কিছু বন্ধ, আমি যদি এখন বাথরুমে এটা না করি তাহলে আমি খাইতে পারবো না, আমার না খেয়ে মরতে হইব। তার বাথরুমে লোদিনে আমি নত হয়েছি, হওয়ার পরে আমার অনেক কষ্ট হয়েছিল। পরে হ্যাঁ আমাকে ওষুধ ওষুধ আইনা দিছে, একদিনে তো 4-5টা তো মুখের কথা না, মানে গেছি যেদিন বেশ আমি ভালো টাকা পেয়ে গেছি। গা
কত টাকা পেয়েছেন আপনি প্রথম দিন?
প্রথম দিন আমি 2,500 টাকা পেয়েছিলাম।
আপনি যখন এই কাজগুলো করছেন আপনার ভিতরে কোনো খারাপ বোধ কোন ধরনের?
না, আমার তখন কোনো ভূতি আসে না, আমার ভূতি একটাই, আমার টাকা লাগবো।
এই টাকা দিয়ে কি হবে? আপনার ঘরের চাল কেনা হবে?
ঘরের চাল কেনা হবে, ঘর ভাড়া দেওয়া হবে, নিজে ছুটতে পারবো।
কতটা বাধ্য হলে মানুষ এই ধরনের কাজে জড়ায়, যাদেরকে আমরা গালি দেই রাস্তার মেয়ে বলে, যাদেরকে আমরা গালি দেই আরো খুব অশ্লীল অশ্লীল বলে, তারা কেউই শখ করে পেশাটাতে যায় না। এবং কতটা বাধ্য হলে, কতটা নির্মম অসহনীয় ব্যাকগ্রাউন্ড থাকলে একটা মেয়ে এই ধরনের পথে পা বাড়ায়, নতুন করে বলার কিছু নেই। তার অসংখ্য উদাহরণ আমরা হ্যালো 8920 তে দেখেছি। বলুন তারপর।
বিকেল 4টা বাজে চলে এসেছি, আমাকে 2,500 টাকা দিছে। কেন 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 জন্য কিভাবে দিছে আমি সেটা কিছু জানি না। ওদিন আমি প্রায় 8-9টা ছেলের সাথে আমি কুস্তি করার পর আমাকে ওষুধ কিনে দিছে। হ্যাঁ,
আপনার হাজবেন্ড থাকা অবস্থায় আপনি কাজ করছেন? আপনার হাজবেন্ড কোনো কাজ করতো না, পরিবারে কোনো টাকা পয়সা কিচ্ছু দিত না, এগুলো নিয়ে তাকে আপনি বলতেন না যে তুমি পরিবারে টাকা পয়সা
দাও? অনেক বলছি, বলছি আমি কি করবো, আমি কিছু করতে পারি না, কি করবো, আমি তুমি গার্মেন্টসে কাম করো, তুমি তো শিখি যা, তুমি তো লেখাপড়া জানো, এমনি বলতো যে তুই চালা আমি দেখতেছি। পরে তো আমি এখানে বাধ্য মিল ওখানে আর গেছি, এটা ও জানে না, আমি জানাই নি। 2,500 টাকা বাইক নিয়ে গেছি, কত খুশি আমি, ওদিন যে ভালো মন্দ রান্না করছি, ঘর ভাড়া দিছি। হ্যাঁ, দুদিন পর আবার গেছি, মানে এরকম একটা আমার এখন আর গান মিশে চিন্তা ভাবনাই ছিল না, যে গান মিশে চিন্তা করলে আমি কয়টা গানে গানে বলে ভালোই পাই। হঠাৎ করে যেতে যেতে মানে এরকম যেতেছি, জোরটাছি, খাইতেছি, ওকে আমি আর জানি, ও তোর বাসায় থাকে আর আমি আমার বাসায়, সপ্তাহে একদিন আসে, সপ্তাহে একদিন আমি বাসায় থাকি। পরে একদিন যাইতে আসে, হঠাৎ করে একদিন না আমার আব্বু পুলিশের চাকরি করেছে, ও রেট দিছে ওখানে, যা রেখে আমি ওখানে মুখ লুকে আসছিলাম, নাচিনার ভাঙ করে আসছিলাম।
আই এম টোটালি স্পিচলেস। আপনাকে একটু থামাচ্ছি, আপনি যে হোটেলটাতে কাজ করতেন সেই হোটেলে আপনার বাবা গেল কিভাবে?
রেট দিতে পুলিশ ছিল তো,
আপনার ওই ওই পুলিশ বাবাটা গিয়েছে?
পুলিশ বাবা
মানে আসল বাবাটা না, পুলিশ বাবা গেছে রেট দিতে এবং গিয়ে
দেখে আমি
আপনার সঙ্গে চোকাচোকি হয়েছে?
না, আমার সাথে চোকাচোকি হয়েছে কিন্তু আমাকে নাচিনার ভাঙ করছে, আমি নাচিনার ভাঙ করছে।
তারপর সে চিনেও না চেনার ভান করেছে? তারপর
তারপর ওখান থেকে আমার নিয়ে গেছে
পুলিশে, নিয়ে গেছে।
হ্যাঁ, নিয়ে যাওয়ার পর থেকে আমার ওই থানার ওখান থেকেই পুলিশে মানে অন্যজনের কথা কইলে বলছে ওই 4 টাকা পড়লো, তো অন্যজনের মাধ্যম দিয়ে আমাকে সাইড করে দিচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আমি মুখ কেমনে দেখাবো, মুখ তারপরে আব্বু আবার আম্মু ওকে বলছে আম্মু বিশ্বাস করে না। তখন তো নারায়ণগঞ্জে একটা ইসলাম মেহেদি নাম, মানে লোকটার নামও মেহেদি আর এইটার নামও মেহেদি, একটা মহিলার কাছ থেকে আমি একটা নাম বানিয়েছি ঢাকার ফলটনের দিকে। ঢাকা আসলাম একদিন, আসার পর দিকে সম্পর্কটা হয়ে গেল, হঠাৎ করে আমি আবার ইয়ে হই,
কনসিভ করে ফেলেন।
হ্যাঁ,
আপনার হাজবেন্ডের দ্বারা নাকি এই সব ঘটনা করতে গিয়ে?
না, হাজবেন্ডের দ্বারাই হয়েছে।
ওকে,
তখন তো আমার খুব টেনশন লেগে যায়, আমি কি করবো।
আপনি যে কাজগুলো করছেন নিয়মিত, আপনার হাজবেন্ড কি জানতো?
জানতো, যাই না জানা ভাঙ্গলে থাকতো।
কিভাবে জানলো?
তো দেখা পয়সা আগে তো আমাকে দেখতো না, আর এখন আমি একটু ভালোভাবে চলতেছে দেখতেছে বুঝতো,
কিন্তু কিছু বলতো না। আপনি জানতেন যে আপনার হাজবেন্ডের বাড়িতে কে কে আছে, কারা থাকে, কখনো গিয়েছিলেন বিয়ের পরে?
হ্যাঁ, বিয়ের পরে আমাকে নিয়ে গেছিল একদিন।
তারপর
সবাই বলছে কি তুমি একটু কষ্ট করে থাকো, আমরা ম্যানেজ করে নিতেছি। নানা মতে যে আমি অরফেনমেট হয়ে গেলাম, হওয়ার পরে কি হলো এখানে দশাটা আবার এটাকে আমার ই করতে হলো, এই দুইটা মশ করলাম। ও আমাকে যখন যেটা করেন তখন তিনি মতো চলতেছি। আমার কথা কি, আমি মনে হয় ভালোবাসি ও আমার হাজবেন্ড, এভাবেই যেতেছে, কিন্তু আমার মা বাবার সাথে কেউ সাথে আমার সম্পর্ক নাই।
তখন আপনি এই ধরনের মানে?
হ্যাঁ, এটা করতেছি।
গার্মেন্টস এর পেশা পুরোপুরি ছেড়ে দিয়েছেন?
কি মাঝে মধ্যে যাইতাম।
আপনার পুরো মাস মিলে কত টাকা রোজগার হতো?
10-20 হাজার টাকা হতো।
10-20 হাজার টাকা?
হাতে দেখতাম না,
হাতে কোনো টাকা পয়সা থাকতো না।
থাকতো না। ও মাসখানে আবার কি হলো যে ওর একটা কাহিনী ঘুরছে, এত অচেনা ছেলেদের সাথে আমি গেছি।
ওপার মানে কোন ওপার?
নদীর ওপার।
নদী কোন নদী?
বুড়িগঙ্গা নদীর
ওপার। বুড়িগঙ্গা নদীর ওপারে গিয়েছেন? ওকে।
পরে আমাকে একটা ছেলে নিয়ে গেছে, কখনো কোথাও যাই না, মনের মধ্যে একটাই ভয় ছিল কি করি না করি, যে আশেপাশে থাকি যদি কখনো শুনি তো এমনি আমার যেটা হয় কি আমার না। একটা ছেলের সাথে গেছি, যাওয়ার পর একটা ওখানে আরো দুটা ছিল, থাকার পর ওখানে আমাকে মানে ঘুমের ওষুধ খাওয়াই, আমাকে যা করার করে মানে আমার টাকা করেছিল, প্রায় টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, সব নিয়ে গেছিল। পরে ভোরবেলা দেখি কেউ নাই রুমের ভিতরে, একটা লোক আসছে, আইসা বলো তুমি কে? এখন অনেক বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়ে গেছিলো, যাদের সাথে আসছে ওখানে নাম বলে কি হয়েছিল না। পরে আমি আমার কাছে একটা টাকা নাই, পরে আমি অনেক কষ্ট করে বাসা আসছি, আসার পর আমার হাজবেন্ড বলে তুই কই আসলি? ওদিন আবার আমার হাজবেন্ড আবার বাইতে আসছিলো, মোবাইলটা আমার তো ছিল না, আমি জানি না, পরে দিন আমি জিদের মতো আমি সব করে দিছি, মানে অনেক তো কষ্ট আমি আর পারতেছি না। ওর আমার কষ্ট সব থেকে একটি, যেদিন আমি ওর সব কথা বললাম, ও দিন আমার একটা কথাও বললো না,
চুপ করেছিল।
চল কেন চলতেছ এমনি এতটুক কথা বললো? আসলো সুন্দর, ও আমাকে খাওয়া দিতে আমি খাইতেছি, আমি খাইতে পারতেছি না। ফার্স্ট আমি স্মোকিং করি।
কি খেলেন আপনি?
সিগারেট খাচ্ছি, পরে নেশা জগত গুটি।
গুটি কি মানে?
হ্যাঁ, খেলাম ফার্স্ট ওর সাথে। কার প্রতি না মানে আমার কিরকম একটা লাগলো যে নিজেকে নিজে চিনতে ভুলো লাগতেছে, যে আমার জামাই জীবনের সম্পর্ক যার লাগে, আজীবনের সম্পর্ক যার লাগে, হে আমার কিরকম করালো, থাক জীবনটা শেষ করে দিলাম। পরের থেকে আমি ড্রিঙ্কস করতাম, সব ধরনের আমি নিশা ছুড়ে গেলাম, বান্ধবীরা দিয়ে গাঁজা খাই, আমি বলছি যে গাঁজা খামো দাও আমারে, ওরা বাবা খায় ওদের কাছ থেকে, বাবা আমিও নিয়ে খাইছি, এবং প্রতিদিন আমি ভালো নেশা হয়ে গেছে আমার, অল টাইম খেতাম। খাইতে খাইতে আমার দিন গেছে ভারে যে আমরা জিনিস করতাম, পরে যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম কি আমি আবার প্রেগনেন্ট হলাম। পুরো বললাম দেখো আমি আবার ই হয়ে গেছি, তাহলে এটা আমি রাখবো, পরে গাছে রাখ, তো আজ আমি রাখতে মুছে। কিন্তু এতদিন ওর ফ্যামিলিতে কেউ মানা নিতে পারে নাই, 7 মাসে নিয়েও আমি ওখানে গেছি আইসি, কিন্তু ঘরবার আমার দিতে হইতো, সব আমার করতেই হইতো।
7 মাস অবস্থায় আপনি ওখানে গেছেন?
আমি জানি না, ও বলছে যে হ্যাঁ আমার,
ও বলেছে এটা ওর। ওকে, 7 মাস অবস্থায় গিয়ে আপনি হোটেলে এই ধরনের
কাজ করতাম? পরে হোটেলের মালিকটা বলতো কি তোমার পেট অনেক বড় হয়ে গেছে, আর তোমার এখানে উঠানো যাবে না, যদি কেউ কিছু করে তুমি যদি মরা যাও তাহলে আমার জরিমানা দিতে হইব। পরে যখন আমি ওটা ছেড়া দিলাম, জানেন আমার এত কষ্ট, মানে আমি খাইতে পারতেছি না, আমার আমি একটা মা হইতেছি, একটা মার কি না মনে চায়, দিনাশে ঘর ভাড়া দিতে পারতেছি না, ঘর ভাড়া বাজে গেছে। যখন আমার 9 মাস শেষ হয়ে 10 মাসের 2 দিন পড়ছে, রাত্রে 3টা বাজে কথা বলছে, একটা টাকা নাই ওর কাছে, আমার কাছে একটা টাকা নাই, ঘরের ভিতরে ও আর আমি, আর এমন কোন লোক নাই আমি যদি মরে যাই আমার নিয়ে মাটি দিব। রাত্রে 12টা বাজে আমার না খুব কষ্ট লাগতেছে, আমি কেমন না অনেক ব্যথা করতেছে, কয়েকটি লেগা ব্যথা করে কেমনি কমু হইয়া থাক, মার যে ব্যথাটা এদিকে হইয়া থাকলে যায়। আমি জীবনে যত পাপ করছে পাপের সাহায্য মানে আমার দিতই গো, পরে কি গো ও কি করছে জানো, আমার ঘরের ভিতরে রাখা গেছে ওর মুখ বাইট সকালবেলা, তুই জানো বলে বাইর থেকে আইতেছি, ওর মার থাপ চেপা খাইয়া 200 টাকা দিছে ওর মায় ওরে, তখন ওই 200 টাকা নিয়ে আমাকে কি করলো একটা অটো নিয়ে মানে আমার সৎমার বাসে আমাকে নিয়ে আসবে, আমার সৎমার গার্মেন্টসে চাকরি করে, এই ব্যথা নিয়ে আমি নিয়ে অটো দিয়ে গেছি, পারতেছি না, একটু পর ঝাঁকির লাগে আমার কলজে বের হয়ে যায়, এত কষ্ট, আমি মা হওয়া জিনিসটা কি আমি জানি, কিন্তু আমার মা আমাকে এত কষ্ট করে জন্ম দিও কেন, আমার প্রতি মায়া নেই। ভাত গেছি পর আমার সৎ মাকে দেখে বলে কি তোর তো অবস্থা খারাপ, তুই কি আর বাঁচবি, পরে জানান না আমার না ও আমার মার কাছে দিয়া ওই যে গেছে ও, আর কোনো খোঁজ খবর নেই। তারপর ও গেছে গা, আমার মা বলতেছে কি তোর জামাই কই গেছে, তোর জামাই তো নাই, আমার অবস্থা খুব খারাপ। তারপর মানে আমি যাবো যাবো পরে এখানে আমার একটা অনেক কষ্ট পর জ্বর তুবন পারানোর পর বিকাল 4টা ওই আমার একটা মেয়ে হয়,
মেয়েটা কি হাসপাতালে হয় নাকি বাসাতে?
বাসাতে অনেক কষ্টতে হয়, বাসাতে হয় নরমালি হয় আল্লাহর রহমত জানলাম মুখের দিকে, তখন টাকা ছিল মনে হয় আমার নরমালি হয়েছে। হওয়ার পরে কি হলো আমাকে 8টা বাজে ফোন দিছে, ফোন দিয়ে বলে তোর কি হয়েছে, আমি বলছি মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর কথা বলে না ফোনটা কেটে দিছে, পছন্দ করেনি। আমার সৎমা আমাকে 1 মাস খাওয়াই বলছে, আমি তো মেয়েরা খাওয়াইতে পারবো না, বাধ্য তো মল আমার খালতো বোনের কাছে আমি গেছি, আমার খালতো বোন আমাকে জ্বর তো পনেরো রাত্রে, এই জ্বর তো পনেরো রাত্রে আমার ঘর থেকে বার করে দিছে, আমার মেয়েটাকে নিয়ে আমি এই রাত্রে বৃষ্টি পড়তেছে ঠাড়া 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 অনেক বৃষ্টি, আমার মেয়েকে নিয়ে আমি এক কোনায় বসে রয়েছি, ও এক কোনায় 2 মাসের মেয়ে নিয়ে আমি কোনায় বসে রয়েছি। আজকে একটা কথা আছে মানে আমার সৎমার কাছে থাকতে আমার আপন বাপের থাকতে আমি 1.5 মাসের বাচ্চা থেকে আমি মানুষের বাসায় কাজ করছি, 7টা বাসে কাজ করছি একদিনে, সবসময় কষ্ট, আমি তারপর বাধ্যতামূল হয়ে আমি অনেক কষ্টতে আমার আপন মার কাছে আবার যাই, হেমে নিয়ে আসি আমার আপন মা বললে যে আমার তো কোনো খাওয়ার কিছু নাই, আমি তোরে কেমনে খাওয়াবো, আচ্ছা 2 মাসের মেয়ে আমি মার কাছে রেখে আমারে বলি মা তুমি আমার মেয়েরা দেখবা যত খরচ লাগে খাওয়ান খরচ লাগে আমি তোমারে দিন, আমি মেয়েকে রেখে আমি গান নিচে পড়াশোনা আবার কাজে লাগছি, এর মধ্যে ওর কোনো খোঁজ খবর নেই, ওর একদিন হঠাৎ মাছ নিজে আসে আর একটু একটু দেখে আবার চলে যায়। এই আমার মেয়েটা খুব সুন্দর হয়েছিল, অনেকে বলছে তো কেউ বলছে তোমাকে আমি 20,000 টাকা দিই তুমি তোমার মেয়েটাকে দিয়ে তো, আমি বলছি না, কেউ বলছে তুমি এমনি দিয়ে দাও আমি তো বাসা থাকতাম না, আমি তো কাজে থাকতাম,
এই 2-3 মাসের বাচ্চা কি মারতো?
হ্যাঁ আমার মা খুব মারতো, বরাবর তখন বাড়ি এমনি বলতো সানিয়া তুই তো এই মেয়েটাকে যা রাখছস তোর মায়ের তো তোর মেয়েরা রাহে না, মায়ের মানে মা মোবাইলে কথা বলতো, যদি কান্না করতো তাহলে মারতো, আর যদি জিজ্ঞেস করতো কেউ এটা কে বলে পাশে তোমার মায়ের মেয়ে, এই কথা যদি একটা মেয়ে যদি শুনে মার মুখ থেকে তোর মেয়েটা কিরকম লাগে। 3 মাস হয়ে গেছে গা, তখন আমার মেয়েটা না অনেক বড় ধরনের রোগ হয়ে গেছে মানে অসুখ হয়ে গেছে, ও আর বাঁচবো না ওর শেষ, তখন আমি অনেক ডাক্তার দেখাইলাম অনেক চিকিৎসা করাইলাম কোনো তো কাজ হলো না, তখন হঠাৎ করে না ফেব্রুয়ারি মাসের মেয়ে আমার মেয়েটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হয়েছে, মে মাসের 15 তারিখে হঠাৎ করে দেখলাম ওর নাই, চলে গেল। যেদিন আমার মেয়ে মরছে জানেন, সেদিন আমার মা বলে কি যে পাশে রুমের মেয়ের মেয়ে মারা গেছে, আমাকে কিছু হয় না। তখন অনেক কষ্ট করে
মেয়েটা মারা গিয়েছিল, সে সময়টাতে আপনি ছিলেন মেয়ের পাশে?
হ্যাঁ, রাত্রে নিয়ে শুয়েছি। আমার মেয়েটাকে না আমি কি বুকের দুধ তো খাওয়াইতে পারতাম না, এতটুকু একটা ফিটার ছিল যেটাকে একটার মাসে এক বছর বাচ্চার যে ফিটারটা খায় ওই ফিটারটা, যখন একটু বড় ছিল তখন পেটটা বড় ছিল না, তখন আমি আমার মেয়েটাকে বোতলের মধ্যে ফিটার বানিয়ে খাওয়াইছি। আমি শুধু সুজি আর চিনি গরম করে খাওয়াইছি 3 মাসের বাচ্চা, যে বাচ্চার ভিটামিন ক্যালসিয়াম দরকার ওই ক্যালসিয়ামটা আমরা দিতে পারি নাই, শুধু সুজি আর চিনি গরম করে আমি ওরে খাওয়াইছি। এমনও সময় গেছে আর নরে না হয়ে গেছি বোতলের মধ্যে ফিটার ইডুকে আমি ওকে আমার মা খাওয়াইছে আর আমি গান মিশে কাজ করছি, কারণ আমি ঠিক মতো খাবার পাই নেই। আমার একটা মাল ঠিক
আপনার আপনার হাজবেন্ড তাকে দেখতে আসেনি 3 মাসের মধ্যে?
দেখতে আসছে, মানে একটু আসে আমরা ধরা কাটা চলে যাই, কিন্তু একটাকে দেখেও আমাকে সাহায্য করে না।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি নিতে চাই, আমরা ফিরে আসবো ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমাদের এখানে যে অতিথি আছে তার নাম হচ্ছে সানিয়া, ওকে যদি আপনি দেখতে চান, কিছু বলতে চান, কোনো প্রশ্ন করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আর একবার বলছি www.facebook.com/hello8920। প্লিজ ওখানে লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দিলে আপনার এই প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 আপনি মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরে আসছি ঠিক রাত 1টায়।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিং মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
Hey guys, breaking news! Close up tomake dicche 12 ghonta shotej nishchasher sathe 12 ti Samsung Galaxy koti jetar sujog protidin. So hurry up, don't miss the chance.
Campaign aushonite 145 gram close up menthol fresh kine miss call dao 09669296 number e. Bistarito jante login koro Close up Bangladesh Facebook page e.
FM 89.2 Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতির পর রাত 1টার সময় আবারও ফিরে এসেছি আজকের এই বেদনাবিধুর ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমার হ্যালো 8920 বয়স কিন্তু অনেক হয়ে গেল বলা যেতে পারে, 120তম পর্ব পার করে দিলাম। প্রথম দিকে যখন মানুষের জীবনের গল্পগুলো শুনতাম, কিছু একটু স্মৃতি বেদনায় ভুগছি আর কি, একটু শেয়ার করি আপনাদের সাথে। সবার কথাই তো শুনি, মাঝে মাঝে নিজের কথাও খুব বলতে ইচ্ছে করে। 120তম পর্ব পার করে দিলাম, কত মানুষ এখানে আসে, এক একটা মানুষের জীবনের গল্প যখন বলতো প্রথম দিকে মুখস্থ থাকতো, তারপর শুনতে 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 না মাথায় নিতে পারিনি, খুব উলট পালট করে ফেলি, কার জীবনের গল্প কার, কার জীবনের গল্প কার, এত বেশি মাথায় রাখা যায় না, মাথার ক্ষমতা আসলে এত বেশি নেই। এবং কিছু কিছু গল্প মনের মধ্যে এত এত বড়ভাবে দাগ কেটে যায় যে সেটার জন্য ঠিক মতো অনুষ্ঠান করে গিয়ে রাতের বেলা ঘুমোতে পারি না। একজন মুক্তিযোদ্ধার জীবনের গল্প এখানে প্রচার করবার পরে অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাইয়া অনেকে তো এখানে কান্নাকাটি করে, আপনি কান্নাকাটি করেন না? একজন উপস্থাপক হিসেবে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, প্রত্যেকটা জায়গাতেই মেনে চলতে হয়, এবং সেটা অনুষ্ঠানের জন্য হোক, এথিক্সের জায়গা থেকে হোক, করতে হয়। আমি চাইলেই আমার চোখের পানি আপনাদের সবাইকে দেখাতে পারি না। আমার মনে আছে এখানে একজন মুক্তিযোদ্ধা এসে তার জীবনের গল্প বলেছিলেন, কিছু লাইন আমার এখনো কানে বাজে। 16 ডিসেম্বর আসলে 1 কেজি জিলাপি কিনি, একটা পতাকা আছে এই পতাকাটা উড়াই, আর 1 কেজি জিলাপি আমার ছেলে মেয়েদের মধ্যে আমি ভাগাভাগি করে দিই। উনি বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য যুদ্ধ করেছিলেন। এই গল্পটা রেকর্ড করার পরে আমার বাবাও মারা গিয়েছেন, উনিও দেশের জন্য শহীদ এক অর্থে, সে গল্প না হয় অন্য একদিন বলবো, কিন্তু এই লোকটার মধ্যে আমি আমার নিজের বাবার চেহারাটা দেখতে পেয়েছি। ওনার দাঁড়িয়ে আছে মুখে, এবং যে মানুষের কথা বলছি হচ্ছেন মুক্তিযোদ্ধা আসগর আলী। পুরো সপ্তাহ ঠিক মতো ঘুমোতে পারিনি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে পানি ফেলেছি। আজকে যে জীবনের গল্পটা এখানে প্রচার হচ্ছে, ও আস্তে আস্তে মানে আমরা যারা শুনছি তাদের বুকটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছে। আমরা তো মানুষ, কত পয়সা নষ্ট করি আমরা, কত টাকা আমরা নষ্ট করি। একটা শিশু দুনিয়াতে আসলো, একটা ফিডারে ঠিক মতো দুধ খেতে পারলো না বলে দুনিয়া থেকে চলে গেল। একটা মেয়ে ছোটবেলা থেকে কত অনাদারে বড় হচ্ছে, কেউ তাকে দশটা টাকা দিয়ে হেল্প করেনি। যে স্বামী তার পরিচয় নিয়ে সমাজে বাঁচবে, সে কখনো দুটো টাকা দিয়ে তাকে হেল্প করেনি, তার বিনিময়ে তার কাছ থেকে টাকা নিয়ে নেশার জগতে তাকে নিয়ে গেছে। কতটা নিষ্ঠুর আমাদের এই বাস্তবতা। আমি 100% বিলিভ করি যারা আজকে এখানে হেলপিট 920 শুনছেন তাদের প্রত্যেকের মধ্যে এরকম মানুষ আছেন। তারা শুধুমাত্র আজকে রাতে শুনেই আহা উহু করে কালকে সকালবেলা উঠে ঠিক নিজ পরিচয়ে ফিরে যাবেন। কজনই বা পরিবর্তন হয়, কিন্তু এটাও বিশ্বাস করি একটা মানুষ যদি পরিবর্তন হয়, একটা মানুষ যদি তার নিজ জায়গাতে পরিবর্তন হয়, একটা মানুষ পরিবর্তন হলে একটা সমাজ পরিবর্তন হয়ে যাবে, একটা সমাজ পরিবর্তন হলে এক সমাজকে ফলো করে পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে। এবং বিশ্বাস করি বলি হেলোইট 920 মতো অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। কিছুই করতে পারবো না, এখানে এসে জাস্ট আপনি মন খুলে আপনার মনের কথাগুলো বলতে পারবেন, কিছুই দিতে পারবো না। এই মন খুলে যে কতটা বলার একটা জায়গা করে দিচ্ছি, এই এতটুকুই আমাদের জন্য পরম সান্ত্বনা। যদি আপনি মনে করেন আপনার জীবনের গল্পগুলো আপনি লাখো মানুষের কাছে বলতে চান, ফোন করুন আমাদের কাছে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি যে ফোনের যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি কথাগুলো রেকর্ড করবেন। আর আমাদের এই বোনটিকে যদি আপনি দেখতে চান, কিছু বলার থাকে, আমাদের ফেসবুকে চলে আসুন। আমাদের এই ফেসবুক পেজটাতে লাইক দিয়ে আপনি এখানকার মেম্বার হয়ে যেতে পারেন। দেশের বাইরে থেকে অনেক শ্রোতা আছেন যারা আমাদেরকে শোনেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আরও একবার বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিলেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে সানিয়া, তারপর
তারপর আমার মেয়েটা যখন মারা যায়, আমার মেয়েটা যেদিন রাত্রে মারা যাবে সেদিন আগে আমি ওকে ফোন দিয়েছিলাম সেলিমকে, দেখো আমার মেয়েটার এরকম বড় ধরনের অসুখ, আমি কি করবো। মো বলছিল যে কালকে সকালে ভিক্টোরিয়াতে নিয়ে আসিস, ভিক্টোরিয়ার পাশে আমি দাঁড়িয়ে থাকবো, ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসিস। পরে তো রাত্রে আমি বউকে নিয়ে শুলাম, আর তো পেলাম না। সকালবেলা দেখি শক্ত হয়ে উঠছে, মাকে বলি মা এটা কি, মা লাপতে ওঠে আমার নাতিনের ম্যালাইসিস। পরে তো আমি দুনিয়াতে আসছি কি না আমি জানি না, বসে রয়েছি। মা তো আমাকে রান্নাবাড়ি করতেছে, পরে ফোন দিয়েছি আমি, আমার মেয়েটা তো নাই। কদিন পরে আসছে, আইসা বলে কি মেয়েটা যেহেতু মারা গেছে মাটি তো দিতে হইব। আমি ওদিনই আমার মেয়েকে যেমনি ছিড়ক সব দিয়েছি, আমি জীবনও ভালো হবো না, আমি আজীবন খারাপ থাকবো। আমার মতো মায়ের এত কষ্ট কে, আল্লাহ কি আমার জীবনে কোনোদিন একদিন তো সুখ দেয় নাই। আমি কি এরকম পাপ করছি আল্লাহর কাছে, কোন পাপের খাস হতো আমার কাছে এখন দিতেছে, আমার কখনো সুখ দিল না। আমার মেয়েটা গোলাসটি নিয়ে গেলো আমার কাছ থেকে, যাক ভালোই হয়েছে, ও যদি দুনিয়াতে থাকতো হয়তো বা আমার মতো এরকম কষ্ট করতোই তো। 3.5 মাস ও যে খাসটা পেয়ে গেছে, ও যে মরছে আমি ততটা কষ্ট পাইনি, ভালো হয়েছে। কেন দুনিয়াতে আইসা দুনিয়ার একটু হলো কষ্ট পাওয়া গেছে, সুখ পায় নি, এক সেকেন্ড হলে সুখ পায় নি। তারপরে তো ওকে ভাই চলে দিয়া গেল, দেওয়ার পরে এভাবে দিন আমি বললাম ওকে যে তুমি তোমার মতো থাও আমি আমার মতো থাই, আমার পক্ষে তোমার নিয়ে থাকা সম্ভব না। কে আমি জীবনে তোমার নিয়ে বহুত কষ্ট করছি, তোমার মতো তুমি থাও, আমার জীবন আমি শেষ করে দিলাম। পরে আবার এই কাজটা ঝরে গেলাম। আসার পর পর ওখানে আমরা একটা ছেলের সাথে সম্পর্ক হয়, মানে পরিচিত হয়। ছেলেটা আমাকে 9000 টাকা দেয়, বলছে তুমি ভালো হয়ে যাও, এই জগতে আইসো না।
9000 টাকা দিয়ে দেয় আপনাকে?
হ্যাঁ, আমাকে ফার্স্টে বলে দেবে সানিয়া তুমি এখানে কেন আসছো। আমি বলছি আমার টাকার প্রয়োজন, দুনিয়াতে বাঁচতে গেলে টাকা পয়সা অনেক প্রয়োজন।
আপনার সম্পর্কে সে কিছু জানতো?
জানতো না, আমি শুধু এতটুকু বলছি তোমার কত টাকা প্রয়োজন, আমি অনেক টাকা প্রয়োজন, আমার কাছে টাকা আছে 9000 টাকা, তুমি কি নিবা? তখন বলছি দিলে আবার কে না নেয়। আমি নিয়েছি, নেওয়ার পর থেকে ওর টাকা দিয়ে আমি বাসে গেছি, বাসে যে আমি আর কোথাও আসিনি। ও আমাকে ফোন দিল, বলছে আমি যদি তোমাকে ফোন দিই তাহলে আইসো না, আইসো না। ও ঠিক আছে, যেহেতু আমার টাকা পর্যন্ত ওরা দিয়ে তোমার টাকাটা হয়তো আমার কোনো অভাব নেই। একদিন রাত 12টা বেজে আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার কয় স্বামী তুমি কোথায়, আমি এখানে আসি। পরে আমি আসছি, আসে এরকম একটা অবস্থা, হরতাল। এই হরতালের ভিতরে কোনো মানে কোনো জায়গায় কোনো একটা রুম রুম পাওয়া যায় না যে আমরা দুজন থাকবো। পরে হঠাৎ করে আমার এক ফ্রেন্ডকে আমি ফোন দিয়েছি, মানে খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, ওকে ফোন দিয়ে বললাম যে দেখো ভাইয়া আমি এরকম একটা বিপদে পড়ছি, তো পারলে তুমি আমাকে একটা রুম নিয়ে দাও, আমার সাথে আমার একটা লোক বন্ধু আসছে। কয়ে আসিস তুই, আমি কি আসি না, যদি পারো আমাকে ফোন দাও, ওর নাম পলাশ। তারপর আমাকে থাকার মতো রুম নিয়ে দিল আশিকের সাথে, আশিকের সাথে আমি থাকছিলাম, ছেলের নাম ছিল আশিক।
আশিক মানে যে ছেলেটা আপনাকে 9000 টাকা
দিল, বললো এখানে।
তো আপনারা একসাথে থাকা শুরু করলেন আশিকের সাথে?
একবারই 9000 টাকা দিয়েছে, আর একবার বলছে তোমার সাথে আমাকে কথা আছে তুমি আসো। পরে মানে আমাকে রুম নিয়ে দিল।
রুম নিয়ে দেওয়া মানেটা হচ্ছে মানে ওইখানে গিয়ে আপনি আপনার কাজটা করবেন, তাই তো?
ওর সাথে আমি একসাথে থাকবো।
ওকে, সে রুমটার নামটা মানে একটা একটা হোটেলের রুম নিয়ে নেবেন,
তাই তো? হ্যাঁ,
বলুন। তারপর
পরে পলাশ কি করলো, মানে গুটি জানে যে আমি গুটি খাই, এই কারণে মানে ওর এক বন্ধুকে ফোন দিল যে এরকম নামে একটা সানিয়া নামে একটা মেয়ে আছে গুটি খায়, তুমি যদি আইতে চাও তাহলে আসতে পারো। পরে ওর বন্ধুটাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে তো রাত্রে ওই আশিকের সাথে আমি তো গেছি বন্ধু হিসাবে, ওর সাথে থাকি। পরে রাত্রে মানে পলাশও আছে, ওরা আছে এক রুম, মানে আমার জন্য ওরা এক হোটেল হোটেলের ভিতরে ওরা এক রুম ভাড়া নিয়েছে, আবার আমরা এক রুম ভাড়া নিয়েছি, তো দুজন পাশাপাশি আমার দেখে মানে ওরা রুম ভাড়া নিয়েছে। তোর বন্ধুরা আবার কি করছে, রাত 3টা বাজে ঘুরে কিনে নিয়ে আসছে।
আচ্ছা, একটা জিনিস একটু পরিষ্কার করার জন্য বলি, পলাশকে আপনি রুম ম্যানেজ করতে বললেন, পলাশ আপনার পূর্ব পরিচিত এই লাইনের, তাই না? আর আপনি আশিকের জন্য রুম ম্যানেজ করছেন, তাই তো? ওকে, আর পলাশ আরো একটা ছেলেকে এখানে নিয়ে আসছে, সেই ছেলেটাকে কেন নিয়ে আসছে?
সেই ছেলেটাকে নিয়ে আসছে, আমি গুটি খাই, গুটি পছন্দ করি, যদি আমার সাথে থাকতে চায় তাহলে গুটি আমাকে খাওয়াইতে হইব, আর গুটি যদি খায় তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব হয়ে যাব, এই কারণে নিয়ে আসছে।
আমি ঠিক বুঝলাম না, মানে ওই ছেলেও কি গুটি খায়?
হ্যাঁ, ওই সবই খায় গুটি।
মানে আপনার কাছে নিয়ে আসছে যাতে আপনি ওর সাথে ব্যবসা করতে পারেন, তাই তো? আলটিমেটলি ওকে, ছেলেটার নাম কি ছিল?
ছেলের নাম শান্ত।
শান্ত, ওকে, ফাইন। তারপর?
তারপর শান্ত ভাইকে নিয়ে আসি, 3টা বাজে আমাকে রুম লক করতেছে, বলতেছে সানিয়া আমার আমার বন্ধু আশিক আসছে, তুমি যদি আসো তাহলে আসো। তখন আমি বললাম যে তোমার বন্ধু আসে তা আমি কি করবো, কে আসো? আমি না, আমি আসবো না। বলবো শান্ত আসছে তুমি আসো। পরে গেছি রুমে, গেছে পরে দেখি কি গুটি মানে খাইতেছে, পরে আমি বলছি আমিও খাবো। পরে বলছি যদি তুমি গুটি খাও তাহলে আমার সাথে। তারপর আমি বললাম কি আমার তো সম্ভব না, যখন আশিকে যত হেনা আছে আমার তো কোনোদিনও দিব না, কারণ যে ছেলেটা আমাকে এত কিছু করতেছে ভালো থাকার জন্য আমার তো সম্ভব না। পরে না ও মুহূর্তে মানে সকালবেলা ও চলে গেছে, আমারও নিয়ে গেছে। পরে আমাকে রাজধানী মার্কেটে
কে চলে গেছে,
আশিক আমাকে নিয়ে সকালবেলা,
আশিক আপনাকে সাথে করে নিয়ে,
হ্যাঁ সাথে নিয়ে বিয়ে হয়েছে। তো সকালবেলা আমাকে পলাশ ফোন দিয়েছে, ফোন দিয়ে গায়ে দেখ সানিয়া তুই যে গেলে গেলে ঠিক করছস, এতদিনের বন্ধুত্ব তোর লাগে আমাকে ভাঙিয়ে দিব, মানে রাতে গুটি মুটো খাইছি ওর সাথে, বল তুই এখন চলে আয় যেখানে আসিস। পরে আমি বলছি আমি রাজধানী সুপার মার্কেট আসি, কাছে তুই ওখানে দাঁড়ায় আসতেছি। পরে আমি ওখানে দাঁড়িয়েছি, পরে আবার নিয়ে গেছে, মানে আশিকে বাসে ছেড়ে বাই গেছে গা, আমি রিস্কে ছিলাম বাইতে আসুন, তখন আমি অবস্থায় আবার ওর সাথে গেছি। চিন্তা করলাম ও যে এতদিনের বন্ধুত্ব এখন একটা কারণে ভেঙে যাব, থাক যাই। যাই ওখানে, এই যে শান্তর সাথে পরিচয় হয় আমার, শান্ত ওর সাথে আমার ওই দিনে রুম নিয়ে দেয়, মানে রুম নেওয়া দেওয়ার পরে ওর সাথে আমার তখন নিয়ে থাকা হয় ওই দুদিন তিন দিন, এই 4 দিনে ওর সাথে আমার পরিচয়। মানে আরেকদিন পলাশের রয়েছে পলাশের মতো, আমি রয়েছে আমার মতো, শান্ত রয়েছে শান্তর মতো। হঠাৎ করে শান্ত আমাকে ফোন দিয়ে বলে যে সানিয়া যদি তুমি আমার সাথে দেখা করতে চাও তাহলে এখানে আসো। তারপরে আমি গেছি এখানে, আবার ওর সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়। হওয়ার পর থেকে না ওর সাথে আমার ভালোই সম্পর্ক চলতে, সেবার বন্যা থাকে। হঠাৎ করে ওদের ফ্যামিলির যে একটা সম্পর্ক কারণে ওরা জেলে নিয়ে যায়, আর শান্তরে শান্তরে ওর ফ্যামিলির সাথে কিছু কিছু গ্যাঞ্জামের কারণে ওর ফ্যামিলি গিয়ে জেলে দেয়। জেলে দেওয়ার পর থেকে তারপরে আমি যাওয়া আসা করি, একটা সম্পর্ক হয়ে যায় যে আমি জানি আমাকে একমাত্র ভালোবাসলে তুমি বাসো, তুমি আমার ফ্যামিলিটাকে ম্যানেজ করো যে আমি তোমার বিয়া করছি, আর আমি বের হলে যাওয়ার হইব। ভালো কথা, আমি ওর মা বাবা ভাই যেখানে গিয়ে আসে আমি সবাই ফোন দিয়ে বলছি যে আমার শান্তর সাথে বিয়ে হয়েছে, আমি ওর বউ। শান্ত আবার জেলের থেকে বলে দিছে যে আমি ওর বিয়ে করছি।
এই ধরনের সম্পর্কে আপনারা কেন গেলেন? যেহেতু সে আপনাকে তেমন একটা চিনে না, আপনিও তাকে চেনেন না, তো এই ধরনের হার্টলি সম্পর্কে, হৃদয়ের সম্পর্কে আপনারা কেন গেলেন?
কেন গেলাম, ওই যে পলাশ, পলাশের বন্ধু তো আমাকে পলাশ শুনলে বলে সানিয়া মানে ও যে ধরাটা খাইছে, ওর যে ধরাই দিছে, এটা তখন ও দিন আমি ওর সাথে রুম নিছি।
ও ওই অবস্থায় সে ধরা খাইছে?
না অবস্থায় না, মানে ওকে নিয়ে আমি রুম নিছি, ও আমাকে রুমে রাখা নিচে গেছে, পরে না ওই যে ওখান দিয়ে কি কেন যাবে সেখান দিয়ে ওর নিয়ে গেছে। পরে তো আমি সারা রাত বসে বসে কোনো খোঁজ খবর নাই। পরে আমি পলাশের ফোন দিলাম, পলাশ কি হয়েছে ওর, পরে বলে ও জেলে থানা এসে। পরে আমি পাগলের মতো হয়ে গেছি।
আমার কেন আপনি পাগলের মতো হবেন? এরকম কাস্টমার তো আপনার লাইফে অনেক আসছে, আপনি ওর জন্য কেন পাগল হবেন?
আমি জানি না, আমার কাছে মনে হলো কি ও আমার জন্য মনে হয় কিছু হয়েছে।
ওকে,
আমার কথা হলো কি আমি একটু নজর ওটা যাই দেখে আসবো আর আমার জন্য কিছু ঘটলো কিনা, এর জন্য কি আমি কোনো দায় কিনা। পরে সকাল 5টা বাজে আমি ওর সাথে গেছি, ওর সাথে যে আমি দেখা করছি, দেখা করে আমি বলি ভাইয়া তোমার এই অবস্থা কেন হয়েছে, অনেক মারছে মানে মারামারি লাগছে না, আসলে এত ব্যথা। পরে আমি ওখানে অনেক কান্নাকাটি করছি, কান্নাকাটি করার পর থেকে ও আমাকে বলে কি একমাত্র আমার জীবনের সঙ্গী মানে আমি তরি বানাম, মানে শান্ত আমাকে বলছে
ওই জেলের মধ্যে থেকে।
হ্যাঁ জেলের মধ্যে,
টু ইমোশনাল। ওকে, তারপরে আপনি ফ্যামিলিতে সব জায়গায় ফোন দিয়ে বলে দিলেন যে আপনি ওকে বিয়ে করেছেন?
হ্যাঁ, ও তো কোর্টে ছিল, কোর্টে থেকে জেলে গেছে, জেলে গিয়ে ওর সাথে আমার সম্পর্কটা ভালোই হয়ে গেল। একদিন দিন পর পর আমি যাইতেছি, দেখা হইতেছে, পরে ওর ফ্যামিলি মাইনে নিছে, যাদব ফ্যামিলির ছোট ভাই, ওরা চার ভাই তো আর কোনো ভাই নেই, ছোট একটা ভাই।
কখন বিয়ে করলেন, কি বিয়ে করলেন কিছু জানতে চাইনি?
হ্যাঁ জানতে চাইছি, আমি বলছি ফেব্রুয়ারি কয়দিন আগে বিয়ে করছি।
আমার ফ্যামিলি কোথায় থাকে, কি করেন আপনি?
হ্যাঁ জানতে চাইছি।
এগুলো কি বলছেন আপনি?
আমার মার সাথে কথা বলছে, আমার মাকে আমি বলছি।
ও কি কারণে জেলে ছিল আপনি তো জানতেন
না? আমি সেটা জানতাম না, আমি জানি যেটাই যে ওর ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, ওর ভাইও একজন নামি দামি ব্যক্তি বললে অনেকে চিনবে
না। আমরা নাম জানতে চাচ্ছি না।
ওর ভাইয়ের সাথে গ্যাঞ্জাম লাগছে, গ্যাঞ্জাম লাগার পর থেকে অনুমান ওকে ধরে নিচ্ছে, ও মাথা গরম। ওর ভাইয়ের সাথে যে গ্যাঞ্জাম লাগছে না, ও যে লোকটাকে মারছে, পরে ওকে ধরাই দিচ্ছে। পরে এইভাবে হয়েছে কাহিনী। হওয়ার পর থেকে আমি ওর ফ্যামিলিতে তো অ্যাডজাস্ট করে নিলাম, ওর ফ্যামিলি আমাকে অ্যাডজাস্ট করে নিল। ও আমাকে এতটুকু বলছে যে তুমি যেমনি পারো এমনি তুমি আমার ফ্যামিলিতে ঢুকো, পরে নেক্সট টাইম সে খালি তুমি আমার বলে দিবা যেমনি এমনি বলছে, যেন আমার কি জিজ্ঞেস করলে আমি বলতে পারি যে এটা এটা ঠিক। হ্যাঁ ঠিক আছে, যে বাইরে এসে তো ফেব্রুয়ারি মাসের 27 তারিখে বের হয়েছে, বের হয়ে এই যে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে ওর ঘরে আমি আসি, কারণে অকারণে যদি একটা কথা বলি খেই খেই, যদি একটা ভালো কথা বলি খেই খেই, মানে আমি বুঝতে পারি না, অনেক মারে।
আপনি তো বিয়ে না করে ওর ফ্যামিলিতে আছেন?
হ্যাঁ।
ওর ফ্যামিলিতে জানে?
না
কেউ জানে না,
কেউ জানে না। কিন্তু ও আমার সাথে অনেক খারাপ বিহেভ করে, যেমন মারে, খুব মারে, অনেক মারে। আমি যখন ফার্স্ট ওর ঘরে গেছি তখন কি কারণে জানি আমি একটা করছি, বকা দিয়েছি আমি, কি জানোয়ার মতো ব্যবহার করে, মানে ব্যবহারটা খারাপ করছে। ওরও আমাকে এত বড় একটা ঝাড়ু বাড়িতে 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 আমার পিঠটা শেষ করে ফলাইছে। অতি ফাস্ট,
যেই ফ্রেন্ডের সাথে আপনি পরিচিত হলেন, যে আপনাকে ও গুটি খায় বলে আপনাকে পরিচয় করে দিল, তার নামটা যেন কি ছিল?
পলাশ।
পলাশ, পলাশের কাছ থেকে ছেলেটা সম্পর্কে কিছু জেনেছিলেন যে ও কি করে, কিভাবে, কি হয় না হয়?
হ্যাঁ ও বলছে, ও বলছে খুব ভালো, ওর বড় ফ্যামিলি খুব ভালো, কিন্তু আর শেষ করছে দেখলাম হ্যাঁ ভালো, কিন্তু ভালো মানে কি ভালো, কিন্তু
কি করে, পেশায় কি করে?
পানি ফিল্টার ব্যবসা।
আপনাকে কি এই পেশাতে এসে এখনো রেখেছে?
না না, এখন কোথাও যেতে দেয় না,
বিয়ে সে আপনাকে করে নাই, এই অবস্থায় ফ্যামিলিতে রেখেছে। কতদিন যাবত?
6 মাস।
6 মাস যাবত, এবং আপনারা এইভাবে অবৈধভাবে ঘর সংসার করে যাচ্ছেন।
মানে আমি বিনা কারণে অকারণে আমি দুনিয়া অনেক মার খেতেছি, মাঝে মধ্যে মন যেতেছে নিজের জীবন আমি নিজে দিয়া দিই, এখন আমি কি করবো, আমি মরেও শান্তি পাবো না। আমি অনেক
ওকে বলেন না যে এটা গুনাহ হচ্ছে, এটা গুনাহের কাজ, গর্হিত অপরাধ হচ্ছে, আপনি বিয়ে কি বলে?
ও বলে কর্ম, কিন্তু কর্ম বলে, আর তারিখ দিলে তারিখ তো একটা না একটা কাজে ব্যস্ত রাখে।
আপনারা যে বিয়ে করেন এটা আপনারা দুজন ছাড়া কে জানে?
আমার মা জানে।
আপনার মা ফ্যামিলিতে এটা বলে না?
বলে নি,
ফ্ল্যাশ করে না।
খুব ভালোবাসত
সে মেয়েটাকে, এই পরিবারে নিয়ে এসেছিল?
না নিয়ে আসেনি, মেয়েটার ফুফাতো বোন। ওই মেয়েটাকে ও খুব ভালোবাসত, ওই মেয়েটার জন্য ওর ফুবা অনেক মাসছে, ফুবা তো না সরি কাকা তো বোন, কাকার মেয়ে।
এই হচ্ছে আপনার বর্তমান জীবন, ওখানে আপনি আছেন সারাদিন, আপনি ঘরের মধ্যে থাকেন, ঘরের কাজ করেন এবং সবাই জানে আপনি ওর স্ত্রী, আসলে আপনি ওর স্ত্রী না।
হ্যাঁ,
মাঝে মাঝে বের হতে যেতে ইচ্ছে করে না এখান থেকে?
ইচ্ছে করে আমার, দেখেন একটা মেয়ে যখন, আমি যত আগে কত জায়গায় চলাফেরা করছি, একটা মনের একটা জানি যে জায়গাটা গেলে ভাল লাগে, ঘোরাফেরা কত কিছু ভাল লাগে, ও কখনো আমার কোথাও নিয়ে যায় না, যদি বলে চলো না আমার এখানে যাই নিয়ে যাবে না, এই যে দিয়ে কত মার্কেটিং করছি আজ অন্য মোরামতি করতে পারি না, যদি বলি এটা করি এটা করি মানে কোনো গ্যারা জোগাড় না, যদি একটু কথা বলি সেটা জায়গা যেতে গেলে যদি আমি তুমি চিল্লাচিল্লি করো গে এই কথাটা বললি মার, অনেক মারে আমার, আমার খুব মানে মারতে মারতে জীবনটা শেষ করে ফেলাম, মানে আমি এখানে এই কারণে আসছি, আমি বাসি কিনা জানি না কিন্তু আমার জীবনের কাহিনীটা অনেকে জানুক, আপনারা শুরু থেকেই দেখছেন, আমি কিন্তু কোনো জায়গায় বলিনি যে আমার সুখ এই জায়গাটা আসছে, আমার শুরু থেকেই আমার কষ্ট, শেষ থেকে আমার মানে এখনো কষ্টে আছি, কিন্তু এরকম আমি কতদিন যাবো আমি জানি না, হয়তোবা আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, আল্লাহ যদি আমাকে না নেয় আমি নিজেই সুইসাইড করব, আমার এই দুনিয়াতে বাঁচার কোনো ইচ্ছা নাই। শান্তকে আমি এটা বলি, দেখো আমার আগে বিচে ডাউন যা হয়েছে তুমি সব জানো, জানো যদি তুমি আমার এরকম কষ্ট দাও, দেখো আজ আমার মা বাবা ভাই বোন কেউ নাই, একমাত্র তুমি আসো, তুমি যদি এরকম আমার কষ্ট দাও কেমন, আমাকে মায়েরা সোলা তো কিছু রাখে না, যখন আমি বাধ্যতামূলক আমি ওকে হাত দিতে বাধ্য হই বা ওর ফ্যামিলিকে আমি বকতে বাধ্য হই।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের সানিয়ার জীবনের গল্প। একটা মেয়ে এই সমাজে কতটা ভালনারেবল এবং একটা মেয়ে এই সমাজে কি পরিমাণ স্ট্রাগল করে বেঁচে থাকে, কতটা অনিশ্চিত তাদের ভবিষ্যৎ হতে পারে, পরিস্থিতির শিকার হতে পারে তারা, ঘরের মধ্যে সৎ মা, সেখান থেকে শুরু করে আজকের এই 19 বছরের সানিয়ার যে জীবন সেটা দুর্বিষহ, এটাকে সহ্য করা যায় না। আপনি কি স্বপ্ন দেখেন সানিয়া, আপনার এই বর্তমান সময়ে সুখী হওয়ার জন্য কি দরকার?
আমার বর্তমান সময়ে আমার কিছু প্রয়োজন না, আমার শুধু একটি প্রয়োজন, আমি যেন ভালো একটা বর পাই, আমাকে মারবে না, আমাকে বুঝে, আমি যত ওকে বুঝি ও আমাকে বুঝবে, মানে কথা কথায় বোকা দিবে না, কথা কথায় মারবে না, কারণ আমি না মার খেয়ে দিয়ে একটু কষ্ট পেতে পেতে না আমি কাঁদতে কাঁদতে আমার চোখের জল একদম শুকিয়ে গেছে, আমি চাই এরকম একটা লোক আমাকে মানে আমি যার কাছে আছি সেও সব চাওয়া পাওয়া আসে সবই মিঠাই, কিন্তু এইটাই আফসোস, ও কিছু হলো অনেক মারে, মানে তার সাথে অনেক মারে।
ওর নাম শান্ত, রাইট? শান্ত, আমার বিশ্বাস যে আপনি এই হেলোইট 920 শুনছেন, আপনি ওর জীবনের সমস্ত গল্প জানেন, এবং আমার বিশ্বাস যে আপনি অনেক বড় মাপের অনেক অনেক ভালো একজন মানুষ, আমাদের এখানে লাখ লাখ শ্রোতা আজকে ওকে শুনেছে, আমরা সবাই মিলে আপনাকে ভাইটিকে একটা রিকোয়েস্ট করছি, আপনি ওকে বিয়ে করুন, আপনি যা করছেন সেটা অত্যন্ত গুনাহের কাজ এবং এটার জন্য আল্লাহ আপনাকে মাফ করবেন কিনা জানি না, একটা মেয়ে যাকে আপনি পছন্দ করেন বলেই নিজের পরিবারে নিয়ে জায়গা দিয়েছেন, হয়তো ও সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ না, হয়তো ওর একটা প্রচন্ড কষ্টের অতীত আছে যেটা আপনার পছন্দ না, কিংবা ওর মধ্যে হয়তো কিছু জিনিস আছে যেগুলো আপনার পছন্দের না, কিন্তু তারপরেও সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই সহায় সম্বলহীন একটা মানুষ সে আপনাকেই তার জীবনের শেষ আশ্রয় ভেবে আপনার সঙ্গে আছে, আপনি হয়তো অনেক কিছুই ওকে ওর প্রয়োজন মতো দিতে পারবেন না, কিন্তু এতটুকু নিশ্চয়তা দিন সামাজিকভাবে ধর্মীয়ভাবে যে ও আপনার স্ত্রী, ওকে আপনি বিবাহ করুন এবং আল্লাহর কাছে মাপ চান যে গুণাটা আপনারা দুজন মিলে করছেন। আমরা আপনাকে স্যালুট করতে চাই যে এত কিছু জানার পরেও একটা মেয়েকে নিজের পরিবারে নিয়ে আপনি জায়গা দিয়েছেন, আপনি অত্যন্ত বড় মাপের একজন মানুষ, আপনি অনেক ভালো একজন মানুষ, আমরা আপনাকে ভাই হিসেবে এই লাখ লাখ শ্রোতার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করছি, ওকে আপনি বিয়ে করুন, করে সামাজিকভাবে ওকে আপনার মতো করে আপনি খুব ভালো করে বুঝিয়ে গড়ে পিঠে নিন। প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো ভালো কাজ থাকে, কিন্তু ভালো কাজ করার মতো সৌভাগ্য কিন্তু সবার হয় না, আপনার সেই সৌভাগ্যটা হয়েছে, এই মানুষটাকে আপনি আপনার জীবন সঙ্গী করে সেই ভালো কাজটা করুন, আমাদের এটা রিকোয়েস্ট। আমরা ছোট একটা ব্রিদিং স্পেস নিতে চাই প্রিয় শ্রোতা আজকের এই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, যাকে আমরা শুনলাম সে সানিয়া। সানিয়াকে আপনি দেখতে চাইলে, কোনো কিছু বলতে চাইলে, কমেন্টস করতে চাইলে, যোগাযোগ করতে চাইলে, অবশ্যই আপনি আমাদের এই পেজটিতে চলে আসতে পারেন, facebook.com/hello8920। আমি আরো একবার বলছি, facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরে আসছি এই গানটির পরপরই।
আমি মানুষের মতো বাঁচতে চেয়েছি, কি আমার অপরাধ? আমি মানুষের মতো বাঁচতে চেয়েছি, কি আমার অপরাধ? সেই অধিকার থেকে সবার আগে আমারই নামটা দেখিবা, মানুষের মতো বাঁচতে চেয়েছি, কি আমার অপরাধ? মারে যে চাবু পিতে রক্ত ধরে কথা ভরা পথে শান্ত তরুণ ঠিকানা যে খুঁজে মরে সেখানে পারি দেখি সে তো চোরাবালি ভরা মায়ার পথ, মানুষের মতো বাঁচতে চেয়েছি, কি আমার অপরাধ? এই সংসারে মূর্খে হো কাঁটা তারে ঘেরা জীবন আমার, স্বপ্ন দেখার দিন ভালোবাসা পাই না কোথাও, টানি জীবনে ধানি পাশাই যদি হাতি পেতে যাই কৃষ্ণ মিশাই কলের পানি, দুহাতে ব্যথার বন্যা ঠেকাতে কত আর আমি দেব মাছ, মানুষের মতো বাঁচতে চেয়েছি, কি আমার অপরাধ? সেই অধিকার থেকে সবার আগে আমারই নামটা দেখিবা, মানুষের মতো বাঁচতে চেয়েছি, কি আমার অপরাধ?
Close up presents Hello 8920. Close up. The closer, the better. আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জির মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
FM 89.2
Hey guys, breaking news! Close up তোমাকে দিচ্ছে 12 ঘন্টা সঠিক নিঃশ্বাসের সাথে 12টি Samsung Galaxy কোটি জেতার সুযোগ প্রতিদিন. So hurry up, don't miss the chance!
ক্যাম্পেইনে অংশ নিতে 145 গ্রাম ক্লোজ আপ মেন্থল ফ্রেশ কিনে মিস কল দাও 09666929666 নম্বরে. বিস্তারিত জানতে লগ ইন করো ক্লোজ আপ বাংলাদেশ ফেসবুক পেজে.
Close up presents Hello 8920. Close up. The closer, the better. আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা. হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি. দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ. কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ জিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত. শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ.
ফয়সাল হোসেন লিখেছেন, সানিয়ার ছোট থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট, এমন জীবন যেন আল্লাহ কাউকে না দেন. জবা ফুল নামের এক বন্ধু লিখেছে, যারা আমাদের বাড়িতে কাজ করে তারাও আমাদের মতো মানুষ, তাই তাদেরকে ভদ্রলোকের মুখোশ পরা. সমাজের যে লোকেরা যৌন হয়রানি ও নির্যাতন করে তারা মানুষ নামের অযোগ্য. বুশরা বিশ্বাস নামের এক বন্ধু লিখেছে, সানিয়ার বাবা মায়ের অবহেলা আর সৎ মায়ের অত্যাচারের কারণে সানিয়া কোথাও ঠাঁই পায়নি. দূর আকাশের তারা লিখেছে, 12 বছর বয়সী কিশোরী সানিয়ার উপর যেই হায়নাগুলো ঝাঁপিয়ে পড়েছিল তাদের কঠিন শাস্তি হওয়া উচিত, ধিক্কার জানাই ওই নরপিছাসদের. সাইয়ার লতা লিখেছে, সানিয়ার স্বামী ছিল একজন প্রতারক, সে সানিয়ার সরলতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করেছে. নূপুরের ঝঙ্কাল লিখেছে, ঠিক সানিয়ার মতো এই গার্মেন্টসে কাজ করা লাখো মেয়ে তাদের পুরুষ সহকর্মীর কাছ থেকে লাঞ্ছিত হয়, এই পাশবিক নিপীড়ন বন্ধ হবে কবে? প্রতিভা প্রীতি নামের এক বন্ধু লিখেছেন, গার্মেন্টসে কাজ নেই, ঘরে ভাত নেই, আছে অপদার্থ স্বামীর অত্যাচার, তাই বাধ্য হয়েই বুকটা চেপে আসছে, মুখ থেকে কথা বেরোচ্ছে না, মানুষের জীবন কেন এরকম হয়? খোকন খান লিখেছেন, সানিয়ার মেয়ের মৃত্যুর কথা শুনে চোখে পানি চলে এলো, একুন জীবনের গল্প শুনলাম আর সহ্য করতে পারছি না. তানভীর আহমেদ লিখেছে, সমাজের আড়াল হয়ে থাকা আসল চরিত্রটি আজকে সানিয়ার গল্প স্পষ্ট হলো, নিজ জীবনের না বলা কথাগুলো বলবার জন্য সানিয়াকে ধন্যবাদ. মৌসুমি দত্ত নামের এক বন্ধু লিখেছে, পরিবার প্রেমিক স্বামী কর্মস্থল লিভ টুগেদার কোনো জায়গাতেই এতটুকু শান্তি পায়নি সানিয়া. হায়রে জীবন, এমন কষ্ট যেন কেউ কখনো না পায়, শুধু প্রার্থনা সানিয়ার বাকি জীবন যেন একটু হলেও সুখের হয়। আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি, যারা কমেন্টস করেছেন এবং যারা লাইক দিয়েছেন আজকে পেজে, তাদের মধ্যে থেকে দুজন পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। একজন হচ্ছেন মৌসুমি দত্ত, তিনি শ্রেষ্ঠ মন্তব্য করে পেয়েছেন, এবং আরেকজন হচ্ছেন হিমু আক্তার, তিনি আজকে যারা জয়েন করেছেন তাদের মধ্যে একজন। হ্যাঁ সানিয়া, এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস আছে, কি বলার আছে আপনার?
আমার কেউ কাছে কিছু বলার নেই, শুধু একটা কথাই বলার আছে, আজকে আপনাদের জন্য আমি এখানে আসতে পারছি। আমার জীবন অনেক ইচ্ছা ছিল যে আমি যদি লেখাপড়া জানতাম তাহলে আমার জীবনের কাহিনী আমি একটা ডায়েরি বানাইতাম, বাট ব্যর্থতা আমি লেখাপড়া জানি না, বাট আমি করতে পারতেছি না। সবাই যাতে আমার জন্য একটু দোয়া করে আমি যেন একটু শান্তি থাকতে পারি, যদি দোয়া না করুক অভিশাপ করে যেন আমি তাড়াতাড়ি মরতে পারি, আমার আর ভালো লাগে না জীবনটা। আল্লাহ আমাকে দুনিয়া থেকে, আমি আল্লাহকে অনেক বলি আল্লাহ আমার দুনিয়া থেকে নেওয়া যাক, কিন্তু সুখ নাই আমার কপালে, মনে কোনো দিনও হবে না। আপনাদের জন্য আজকে আমি এখানে আসতে পারছি, এটি আমার সব থেকে পাওনা আর কিছু না।
আপনি যদি নিজ পায়ে দাঁড়াতে চান, আপনি যদি সৎভাবে অর্থ উপার্জন করতে চান, আপনি যদি এই সংসারে সুখী নাই হন, এই ছেলেটি যদি আপনাকে বিয়ে নাই করে, নিজের পায়ে দাঁড়িয়ে সৎভাবে অর্থ উপার্জন করে নিজে নিজে বেঁচে থাকার জন্য আপনার কি পরিমাণ টাকার প্রয়োজন?
আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমার শুধু 3 বেলা খাবার 1 বেলা খাবার খেয়ে চলতে পারলে চলবে, আমার কিছু লাগবে না। আমি একটু মানুষের মতো বাঁচতে চাই, মানুষ আমি তো মনে হয় না যে এতদিন আমি মানুষের মতো বাঁচছি, আমি তো মানুষের মতো বাঁচতে চাই। আমার সবারই তো একটা জাগে যে একটা সংসার করি, একটা 2 জন মিলে 3 জন হবে, 3 জন মিলে একটা সংসার হবে সুন্দর। সবসময় আমি দেখি স্বপ্ন কিন্তু করতে পারি নাই।
এই কষ্টটা নিয়ে শেষ হোক আজকের হ্যালো 8920। অনেকবার ও কেঁদেছে, ওর চোখের পানি পড়েছে, ওর বোরখার উন্নাতে ও মুছেছে, ও চোখের পানিগুলো নিয়ে ফিরে যাক, আমাদের চোখ থেকে যে পানিগুলো পড়েছে সেগুলো শুকিয়ে যাক, আমরা ঘুমিয়ে যাই, আরো একটি কিছুটার জন্য অপেক্ষা করি, চারপাশে সমাজটা ঘুমিয়ে আছে, নিশ্চয়ই একদিন জাগবে।
অবশ্যই সুদিন একদিন আসবে যেদিন এসে সানিয়ারা তাদের জীবনে সফলতার গল্প বলবে। অনেকেই আমাদেরকে বলেন যে ভাই এত কষ্ট শুনি, এত দুঃখ শুনি, একটু সফলতার গল্প শোনাতে পারেন না। ওই জায়গাটায় আমরা অনেক দুঃখ প্রকাশ করি যে আমরা তো আসলে কি শোনাচ্ছি সেটার দিকে আমাদের কোনো টার্গেট থাকে না, আমরা হার্ড রিয়েলিটি তুলে ধরি, আমাদের এন্টারটেইন করার কোনো টার্গেট থাকে না। দ্য স্টোরি দ্যাট ক্যান বি আ লেসন ফর ইউ, যেটা শিক্ষা হতে পারে মানুষের জন্য, সেটাই আজকের এই জীবনের গল্প থেকে আমরা শুধু একটা মেসেজ আপনাদেরকে দিতে চেয়েছি। একটা মেয়ের প্রতি যেখানে ধর্মীয়ভাবে এত এত বেশি পরিমাণে শ্রদ্ধার জায়গা রাখা হয়েছে আমাদের ইসলাম ধর্মে, প্রত্যেকটা ধর্মে যেখানে মেয়েদেরকে এত বড় মর্যাদা দেওয়া হয়েছে, সেখানে একটা মেয়ে সমাজে কিভাবে বড় হচ্ছে, একটা সোসাইটিতে সে কত বড় ধরনের অবস্টাকল ফেস করে, একটা পরিবারে সে কিভাবে বড় হচ্ছে, এই নিয়েই তো একটা প্রতিভাবান মেয়ে হতে পারত, অফিসের খুব দামি একজন কর্মচারী হতে পারত, এই সমাজটাকে এগিয়ে নিতে পারত, আমরা কেউ না কেউ এখানে কন্ট্রিবিউট করতে পারতাম, কিন্তু আমরা পারিনি। ভালো উদাহরণ যে নাই সমাজে তা কিন্তু না, কিন্তু এরকম অসংখ্য স্থানীয় আছে যাদের জীবন হয়তো বা আরো বেশি বেশি পরিমাণে কষ্টের, এদেরকে যেন আমরা অবহেলা না করি, এটুকুই শুধু বলতে চেয়েছি আজকের এই হ্যালো 8920-তে। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের কাছে যে বন্ধুটি এসেছিলেন তার জীবনের গল্প বলার জন্য, তাকে নিয়ে আমরা অসংখ্য অসংখ্য ফোন কল পেয়েছি, একটু শুনি কয়েকটা। আর একই সাথে আপনাদের হ্যালো 8920-তে আসার জন্য আপনাদের যে প্রাণের আকুতি, ভালোবাসা বা আবদার, সেগুলোও আমরা টুকটাক শুনবো আজকে, শুনে তারপরে আজকের অনুষ্ঠানটা শেষ করে দেবো। এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে ছিলেন, যারা সানিয়াকে শুনেছেন, তাদের কাছে একটাই বিশেষ আবদার, এই একজন সানিয়া না, সমাজে অসংখ্য সানিয়া আছে। আমি নিজের চোখে দেখেছি রাত দুটো তিনটার সময় বাসায় ফিরতে গিয়ে যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, অনেক সময় এদেরকে কোমরের বেল্ট খুলে নির্মমভাবে নিদারুণভাবে পেটায়, এবং সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কি অসহনীয়। নিজের জীবনের স্মৃতি থেকেই বললাম, এদের প্রতি যেন আমরা কখনো এরকম অন্যায় আচরণ না করি, কারণ আপনি জানেন না এই যে মেয়েটির সাথে আপনি খারাপ আচরণ করছেন ও একজন মা হতে পারে, এই যে মেয়েটির সাথে আপনি খারাপ আচরণ করছেন ও কারো বোন হতে পারে, ও কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান হতে পারে, কেউ কখনো ইচ্ছা করে এই পথে পা বাড়ায় না। সুতরাং আপনি যেন কখনোই তার প্রতি অমানুষের মতো আচরণ না করেন, এই রিকোয়েস্ট রেখে আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনারা সবাই অনেক ভালো থাকুন। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভরাত্রি।
আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলছিলাম। রতন ভাইয়ের গল্প শুনে আমার খুব ভালো লাগছে, ওনার সততা এবং আদর্শ। রতন ভাইকে সফল মানুষ হিসেবে আমার সালাম। মোহাম্মদ কামরুল হাসান, রিটন খন্দকারের আঙ্কেলের গল্প আমাদের যুব সমাজে অনেক কিছু শিখতে পারবে। শ্রোতাদেরকে অনুরোধ করছি রিটন খন্দকারের গল্পকে অনুসরণ করে সবাই যেন রিটন খন্দকারকে ফলো করে। আমি কপিল বলছি, লটন ভাইয়ের গল্পটা শুনলাম, এত ভালো লাগলো যা বলার বাইরে, এর মধ্যে আমার জীবনের সবকিছু বদলে গেছে মনে হচ্ছে। খুব খারাপ ছিলাম আমি, লটন ভাইয়ের ওয়াইফের প্রতি আমি শ্রদ্ধা জানাই যে তিনি খুব ভালো মানুষ।
আমার নাম মোহাম্মদ শাহজান। লটন ভাইয়ের কম্পিউটারের জীবনের গল্প শুনে বা তার গল্প শুনে তার সাথে আমার অনেকটা মিল আছে।
আমি স্বপ্নিল খান বলছিলাম মহাখালী ডিওএইচএস থেকে। লটন ভাইয়ের জীবনের গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কচি ভাবির মতো একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। লটন ভাই ও কচি ভাবির সৎ ইচ্ছা শক্তি মানসিকতা থাকলে আমরাও এগিয়ে যেতে পারবো, শুভকামনা রইল।
আমি মোহিত বলতেছি নাজিরপুর থেকে। প্রথম ভাইয়ের গল্পটি শুনে আমার খুব ভালো লাগলো, আমি চাই লটন ভাইয়ের মতো একজন সফল ব্যবসায়ী হতে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ জিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
আমার নাম বিস্তিয়া, আমি খুব ভালোবেসে বিয়ে করেছিলাম, যে আমার স্বামীকে তিনটা বিয়ে করেছে, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে আজ 3 মাস হয়ে, তাই আমি মানে আমার গল্পগুলো বলতে চাই।
আমার নাম হাতের শরীফুল ইসলাম। অনেক ভালো ছেলে ছিলাম, এখন নষ্ট হয়ে গেছি শুধু একটি প্রেমের জন্য। আজ থেকে প্রেমটা করছি দুই বছর ধরে এখন নষ্ট আছি, বাড়ি ছাড়া হয়ে গেছি। যদি আপনার সুযোগ দিতেন তাহলে আমি আমার জীবন কাহিনীটা এবং কি গল্পটা আপনাদের কাছে বলতে পারব।
আমার নাম হামিদা। খুব ছোটবেলায় বাবা মারা যান, তারপর মানুষের বাড়িতে আসছে বড় হবার পরে আমার বিয়ে হয়। সেখানে আসে একই অত্যাচার করা হয়েছিল, বর্তমানে অসুস্থই থাকি। প্লিজ ভাই আমাদের তো সুযোগ দিন।
আমার নাম শাহিদ। আমি একটি মেয়েকে ভালোবেসেছিলাম। আমি ওর জীবনের এবং আমার দুজনের জীবনের কাহিনীগুলো আপনাদের কাছে এসে বলতে চাই।
আমি মোহাম্মদ নাজমুল হাসান। আমি একটি মেয়েকে বিগত 5 বছর ভালোবাসছি, তারপর তাকে কোর্টে গিয়ে বিয়ে করি। এখন সে তার ফ্যামিলি চাপে পরে মিথ্যা কথা বলছে, ওনাকে আমাকে বিয়ে করেনি। আপনাদের হ্যালো 8920 তে এসে সত্যি কথাটি বলতে চাই যে আমি তাকে বিয়ে করেছি।
আমার নাম দিতা। প্রথমে আমি একজনকে আমার পছন্দ মতো বিয়ে করি, সে আমাকে ছেড়ে চলে যায়। পরে আমার বাবা মা দেখে শুনে এক জায়গায় যায়, সেও মাদক ব্যবসার সাথে জড়িত। পর্তুগের দায়ে অনেক নির্যাতন করে আমাকে, মেয়ে নিয়ে অন্যের বাসায় করে খাই। আমার জীবনের গল্প বলার জন্য হ্যালো হয়েছেন জিরোতে যেতে চাই, আমাকে সুযোগ করে দিন।
আমার নাম সাগর। আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমি একজন টেকনিশিয়ান ছিলাম, নিজের টেলিভিশন তৈরি করতে পারতাম। আমি একজন রাইটারও ছিলাম। আমি শিল্পী মমতাদের গান করেছি। প্রতিবন্ধী মানুষের যে কতটা কষ্ট, যদি দয়া করে আমাকে একটু বলেন তাহলে আমি আসব।
আমার নাম আবু সালাম সর্দার। পুরুষ নির্যাতনের ভিতরে আমি একজন, সে অভাগা পুরুষ নির্যাতনে আছি। এখন এখানে আমার স্ত্রী সেই ছোট বাচ্চা জন্ম হওয়ার 5 দিন পর আমাকে ডিভোর্স করছেন। খুবই কষ্ট লাগে। তা এখন এই জিনিসগুলি কেন ঘটলো, কি কারণে ঘটলো, আমি কেন এত নির্যাতন হলাম, সে বাস্তব জীবনের কাহিনীটা আমি আপনাদের কাছে বলতে চাই।
তারা বানো, আমার বাবা মা থাকতেও আমি আদর পাইনি, সবাইকে বাঁচাই। এখন আমি তো সব মিশ্রের মাঝে পড়ে গেছি, আর দিন যাচ্ছে আমি একটা করে সমস্যার মধ্যে পড়েই আছি। যা যারা দিদি আমার সাথে যোগাযোগ করতেন তাহলে মনে হয় আমি বাঁচতে পারতাম।
আমার নাম মোহাম্মদ মিলার হোসেন। আমার মা ছোটবেলায় মারা গেছে, আমার বাবা একজন প্রতিবন্ধী, জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমি প্রায় 10-12 বিঘা জমি বিক্রি করেছি, আমার এক ছেলে এক মেয়ে আছে, কষ্টে আছি। আমি আমার জীবনের সব কথা আমি হ্যালো 8920 তে বলতে চাই।
বলো কিভাবে তুমি
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
This track was downloaded from FusionBD.com.